الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وقال تعالى إن أريد إلا الإصلاح ما استطعت وما توفيقي إلا بالله وقال النبي صلى الله عليه وسلم يحمل هذا العلم من كل خلف عدوله ينفون عنه تحريف الغالين وانتحال المبطلين وتأويل الجاهلين أو كما قال رسول الله صلى الله عليه وسلم بزرگان محترم قابل احترام علماء حضرات ও আমার সর্বস্তরের ভাইও আর দোস্ত, আজকে এই মাহফিল করা হইতেছে বড় দুঃখ নিয়ে, কারণ তাবলিগ জামাত সারা দুনিয়াতে সুন্দরভাবে দিনের কাজ আন্দাম দিচ্ছিল, এদের মতো শান্ত শিষ্ট ইখলাসওয়ালা খুব কম লোক পাওয়া যেত। সেই তাবলিগের মধ্যে কোরআন হাদিসের গলত ব্যাখ্যা হবে, কিছু ভাই সেটাকে গ্রহণ করে আর এক পথে চলে যাবে, এগুলো কল্পনার বাইরে, এগুলো কল্পনার বাইরে, তবলিগে এটা আশা করা যায় নাই। এই জন্য ওলামায়ে কেরাম কোন সময় হস্তক্ষেপ করে নাই। ওলামায়ে কেরাম সবসময় তবলিগে আছে, সবসময় তবলিগে ছাত্রদেরকে পাঠাইতেছে, সালে পাঠাইতেছে, চব্বিশ ঘন্টার জামাতে পাঠাইতেছে, সবকিছু করে আসতেছে, হস্তক্ষেপ করে নাই। কিন্তু এখন এমন একটা মুহূর্ত এসে গেছে যে এখন হস্তক্ষেপ করা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব, স্বয়ং রসুলের পক্ষ থেকে দায়িত্ব। বর্তমান মুহূর্তে যদি ওলামায়ে কেরাম চুপ থাকে আর ওই গলত ব্যাখ্যার কারণে কিছু মানুষ গোমরা হয়ে যায়, তো তাদের সম্পূর্ণ দায় দায়িত্ব ওলামাদের কাঁধে আসবে যে এই গলত ব্যাখ্যা এক আল্লাহর বান্দা দিল, তোমাদের কানে গেছিল ওই গলত ব্যাখ্যার কথা, তো তোমরা বসেছিলে কেন, তোমরা বুঝায় বলো নাই কেন এই কথাগুলো গলত, এটা মানা যায় নাই, বলো নাই কেন। এই দিনই দায়িত্ব মনে করে, মুসলমানদের ঈমান আমল রক্ষা করার দায়িত্ব মনে করে আজকে আমাদের এই অজাহাতি জোর করতে হইতেছে। তা না হলে তাবলিগ নিয়ে অজাহাতি জোর করতে হবে, এটা তো দুই এক বছর আগে অসম্ভব মনে হইত, এখন সেটাই বাস্তব, সেটাই বাস্তব। আরো বাস্তব যে এত অজাহাতি জোর করার পরেও যে বান্দায় ভুল করল তার কোন টনক নড়তেছে না, সে তার ভুলের উপরে অটল, তাকে দারুল উলুম দেওবন্দ থেকে দুনিয়ার শ্রেষ্ঠ এলমি মার্কাজ, যে মার্কাজ থেকে হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি তৈরি হয়েছিলেন, যে মার্কাজকে তবলিগের মূল কেন্দ্র বলতে হবে, ওনারা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহিকে তৈরি না করলে এই কাজ এই নূতন ধারায় আমরা কোত্থেকে পাইতাম? এমন না যে উনি তবলিগ চালু করছেন, অনেকে মনে করে যে উনি তাবলিগ চালু করছেন, এটা গলত কথা। তবলিগ 1400 বছর চালু ছিল এবং কাফেররা ওই তবলিগের দ্বারা মুসলমান হইতেছিল, সবসময় চালু ছিল। কিন্তু আল্লাহ তাআলা বিভিন্ন জামানার প্রেক্ষিতে দ্বীনের কাজগুলোকে সহজভাবে পেশ করার জন্য কিছু লোক তৈরি করে, দ্বীনের কাজগুলো সহজভাবে যাতে ওই জামানার লোক গ্রহণ করে এইভাবে পেশ করার জন্য কিছু লোক তৈরি করে। কাজে তবলিগ উনি নতুন করে চালু করেন নাই, তবলিগ সবসময় চালু ছিল, সবসময় চালু ছিল। উনি একটা নতুন সুরত দিলেন, ইলহামী সুরত। যেমন নবীদের জামানায় মাদ্রাসার আমাদের মতো মাদ্রাসা খোলা হয় নাই, যেখানে ছাত্র ভর্তি করা হয়, হ্যাঁ, 6-7টা ক্লাস থাকে, লীলা বোর্ডিং থাকে, এরকম মাদ্রাসা ছিল না। কিন্তু মাদ্রাসায় যে কাজ হয় এলেম শিক্ষা দেওয়া, এটা কিন্তু নবীজি করে গেছেন, মক্কাতেও করে গেছেন, দার আরকামে, মদিনাও করে গেছেন, মাদ্রাসা তো সুফাতে মূল কাজ করে গেছেন। কিন্তু সুরতটা আকৃতিটা একটু চেঞ্জ হয়েছে জামানার চাহিদায়, এটা কোনো নাজায়েজ কিছু না। জামানার চাহিদায় আকৃতি একটু পরিবর্তন হওয়া, মূল কাজ ঠিক থাকা, এটা কোনো বেদাত না, এটা কোনো বেদাত না। তো ওনাকে দিয়ে একটা সহজ সুরত, তবলিগের সহজ সুরত আল্লাহ তাআলা পেশ করছেন, যে কাজটা পুরো দুনিয়ায় ছড়াই পড়ছিল। কিন্তু আল্লাহর কি কুদরত, নিশ্চয় কোনো হেকমত আছে। ওনার খানদানের এক লোক, ওনারই পরবর্তীকালের এক নাতি ইলিয়াস রহমাতুল্লাহ, তো ওনার পরদাদা, ওনার কি পরদাদা, ইনি এসে এই ভুলগুলো করল, আর ভুলের থেকে ওনাকে যত বোঝানো হলো যে ভুলগুলো আপনি রুজু করেন, ভুলগুলো প্রত্যাহার করেন, কিন্তু উনি প্রত্যাহার করতে কোন অবস্থায় রাজি না, এখনো কায়েম আছেন। ওনাকে বলা হয়েছিল আপনি দেওবন্দ যান, যারা আপনার ভুল ধরাই দিছে তাদের কাছে যান, উনি যান নাই। উনি বরং মজাক করছেন, দেওবন্দ কি হকের ঠিকাদারি নিয়ে বসে রয়েছে, দেওবন্দ কি হকের ঠিকাদারি নিয়ে বসে রয়েছে যে আমাকে দেওবন্দ দিতে হবে? যাই হোক, ওনার ভুলের তালিকা অনেক লম্বা, তার আগে আমি একটু সংক্ষেপে বলে নেই। আমি যেহেতু আয়াত পড়ছি, আমি আয়াত পড়ছি, খেয়াল করছেন না, আমি দুটা আয়াত পড়ছি। প্রথম আয়াতে আল্লাহ তাআলা ওলামায়ে কেরামের সর্বক্ষণিক যে দায়িত্ব এটা বয়ান করছেন। ওলামায়ে কেরামের সর্বক্ষণিক কি দায়িত্ব এটা বয়ান করছেন, কি সেটা? যে 6টা বিষয় আছে, যে বিষয়গুলোর এলেম অর্জন করা ফরজে আইন, এটা তোমরা শিক্ষা দাও। তুমি মসজিদের ইমাম হও, মাদ্রাসার শিক্ষক হও, যাই হও, আলেম যখন আল্লাহ তোমাকে বানাইছে, তুমি এই 6টা বিষয় লোকদেরকে শিক্ষা দাও। এটা হলো কি সার্বক্ষণিক দায়িত্ব, কি 6টা বিষয়? লোকদেরকে ইমান শিক্ষা দেওয়া, কতগুলো বিশ্বাস, আমানতু বিল্লাহি ওয়া মালায়েকাতি, এবং কিসে ইমান নষ্ট হয়, কুফুর শেরেক দ্বারা ইমান নষ্ট হয়, ওই কুফুর শেরেক শিক্ষা দাও যাতে কেউ ওইগুলো করে ইমান নষ্ট না করে। এলে 1 নম্বর দায়িত্ব ওলামাদের। ইমান শিক্ষা দাও, আর ইমানকে রক্ষা করার জন্য কুফুর শেরেকে শিক্ষা দাও। কুফুর শেরেক আমল করার জন্য না, ওর থেকে বাঁচার জন্য, ওর থেকে বাঁচার জন্য। দুই নম্বর দায়িত্ব, নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত, কাফন দাফন, এগুলোকে বলা হয় ইবাদাত। এগুলোকে কি বলে? এই ইবাদাতগুলো যেন নবীজির তরিকায় হয়, এটা তোমরা হাতে কলমে শিক্ষা দাও। ইবাদাতগুলো কি করো? শুধু বলো না যে নামাজ পড়ো, এটুক বলো না, হাত কিভাবে তুলতে হবে দেখায় দাও, দেখো দেখায় দাও, দেখো যে হাত এইভাবে তুলতে হবে কিবলার দিকে, কান বড় আর আমার হাত দেখা যায় দূর থেকে, এইভাবে তুলতে হবে, আমার হাতে এইভাবে তুলবি, পাও একদম কিবলার দিক রাখতে হবে, দুই দিক ছড়াই দিলে হবে না। হাতে কলমে শিক্ষা দিতে হবে, মৌখিক বললে হবে না, খালি বিয়ে শাদি কি জিনিস শিক্ষা দিতে হবে, বিয়েটা ইবাদত। এখন তো বিয়েটা গোনার একটা সমষ্টি হয়ে গেছে, জিন্দগির শেষ পর্ব কাফন দাফন, কাফন দাফনের মাসায়াল শিখাই দিতে হবে, মুর্দাকে দাফন করতে দেরি করা নিষেধ, মুর্দাকে দাফন করতে দেরি করা নিষেধ, দু চার ঘন্টার মধ্যেই তাকে কবরে পৌঁছায় দাও, তার কবর জান্নাতের বাগান, তুমি যত দেরি করবা তাকে জান্নাতের বাগানে পৌঁছাইতে মাহরুম করলা, লাভটা কি করলা? তার ঠিকানা জান্নাতের বাগান, তুমি তাকে জান্নাতের বাগানে পৌঁছতে দিলে না, তুমি জালেম, তুমি খোদাদ্রোহী হয়ে গেলা। একথা বলতে হবে, দেরি করা যাবে না, কাজ ভাগ করে দিতে হবে, তুমি কবর খোদো, তুমি কাফনের কাফন আনো, তুমি বরই পাতা দিয়ে পানি গরম করো, তোমরা এলান করো অমুক মারা গেছে সকাল আটটায় জানাজা হবে, কাজ ভাগ করে দিতে হবে। তারপরে মুর্দাকে কবরে রাখতে হবে টোটাল ডাইন কাতে, দুই নম্বর কি কবরে কিভাবে রাখতে হবে, একদম ডাইন কাতে। এখন যে চিট করে শোয়াই দেয় আর চেহারাটাকে কেবলা দিক মোড়াই দেয়, তা কোন মাঝাবে যায় নেই, কোন হাদিসে নেই, তা বুঝায় বলতে হবে যে জিন্দা মানুষ যেভাবে ডাইন কাতে শোয়, মুর্দাকে ওইভাবে ডাইন কাতে শোয়াইতে হবে, পুরা চেহারা পুরা সিনা কোন দিক থাকবে, সিনার মধ্যে কলব আছে, কলবের মধ্যে ইমান আছে। আমরা মুখে বলি বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ, তোমাকে রসুলের তরিকার উপরে শোয়াইলাম, কিন্তু বাস্তবে আমরা রসুলের তরিকায় শোয়াই না, গলত তরিকায় শোয়াই, এলে হাতে কলমে দেখাই দিতে হবে। তারপরে মুর্দানের জন্য যে খতম পড়ানো হয়, পয়সার বিনিময়ে পড়ানো হয়, এতে মুর্দানের এক বালুকণা ফায়দা হয় না। মুর্দারের জন্য খতম পড়াইতে হলে সম্পূর্ণ আল্লাহর রাস্তায় পড়াইতে হবে, পয়সার বিনিময়ে নিলে খতমের সব বাতিল, মুর্দা মাহরুম, মুর্দা বঞ্চিত, কোন সব পাবে না, এটা বলতে হবে। আর একটা মশলা বলতে হবে, কারোর এতেকাল হয়ে গেলে তার সম্পদ বন্টনে দেরি করা যাবে না, সপ্তাহখানেকের ভিতরে তার সম্পদ বন্টন করে যার যা পাওনা সবাইকে বুঝাই দিতে হবে, যাতে একজনের হক আর একজনের না খায়। নাবালক বাচ্চা থাকলে ও হলে এতিম, ওই এতিমের হক তার মায় না খায়, তার ভাই বেরাদাররা না খায়, আত্মীয় স্বজনরা, এটা দুই নম্বর ফরজাইন এলেমের দুই নম্বর হলো এইটা, ইবাদত বন্দীগুলো হাতে কলমে শেখাই দেওয়া। তিন নম্বর হল প্রত্যেকে যেন তার আয় রোজগার হালাল রাখে, ব্যবসায়ী হালাল ভাবে ব্যবসা করবে, চাকুরিজীবী হালাল ভাবে চাকরি করবে, ছয় ঘন্টা ডিউটি এক ঘন্টাকে চলে আসলো তার বেতন হালাল হবে না, গেছে বিবিকে নিয়ে কক্সেস বাজার আর অফিসে দিল মেডিকেল সার্টিফিকেট, অফিসে দিল কি মেডিকেল সার্টিফিকেট, এতে ওই বেতন কি হবে না, হালাল হবে না। জমি বন্ধক রেখে ফসল খায়, জমি বন্ধক রেখে ফসল খায়, এটা সুদ খাওয়া, বন্ধক রাখতে পারেন প্রত্যেক দিন আপনার ওই টাকার বিশ গুণ সওয়াব হবে, ওই যে টাকাটা করজ দিলেন গরিবকে এই টাকার প্রত্যেক দিন দান করলে হয় দশ গুণ, করজ দিলে হয় বিশ গুণ সব পাবেন। কিন্তু গরিবের জমিন আপনি খেতে পারবেন না, গরিবের জমিন গরিব খাবে, আপনি খাইলে সুদ খাইলেন। এই হালাল হারামের মশলা এটা শিখাইতে হবে। চাকরিওয়ালা হালাল ভাবে চাকরি করবে, দোকানদার হালাল ভাবে দোকানদারি করবে, কৃষিওয়ালা হালাল ভাবে কৃষি করবে, এটা হল তিন নম্বর। ফরজ আইনের কয় নম্বর? চার নম্বর হল বান্দার হক। বাপ মা সবার থেকে বেশি হক রাখে, আল্লাহ রসুলের পরে সবচেয়ে বেশি হক রাখে কে? বাপ মা। এই বাপ মা বেঁচে থাকলে সাতটা হক, সাতটা পাওনা, মারা গেলে আর সাতটা পাওনা। মোট কয়টা পাওনা বাপ মায়ের? চোদ্দটা পাওনা। আমরা জানি সবাই জানি না, অথচ আমরা অনেকে বাপ মা হয়ে গেছি, তামিদন বাপ মার হক জানলাম না, আমার ছেলে করতে জানবে তো ছেলে আমার সাথে জুলুম করবে। এই জন্য মাদ্রাসা আছে এখানে, মাল্লা জাফর সাহেবের মাদ্রাসা আছে, হ্যাঁ টিএনটি কলোনি মাদ্রাসা আছে, ওখান থেকে আমরা কাগজ সংগ্রহ করেন, লিফলেট সংগ্রহ করেন, যে বাপ মা বেঁচে থাকলে সাতটা হক কি, মারা গেলে আর সাতটা হক কি। বাপ মার দিকে একবার মহাপতের দৃষ্টিতে তাকাইলে একটা কবুল হজের সওয়াব পাওয়া যায়, আর রাগের দৃষ্টিতে তাকাইলে বেইমান হয়ে মরার সম্ভাবনা আছে। এই বাপ মায়ের হক জানতে হবে, বিবির হক জানতে হবে। বিবিকে শুধু খোরপোশ দিলে হবে না, দিন শিক্ষা দিতে হবে, পর্দায় রাখতে হবে। বিবিকে দিয়ে চাকরি করানো চলবে না, আল্লাহ রসুল বলেন নাই, কোন সাহাবি করেন নাই। শরীয়তের ফর্মুলা, পুরুষ একা হালাল রিজিকের জন্য মেহনত করবে, আল্লাহ একজন রসিলায় পুরো পরিবারকে রিজিক দিবেন। আর এটা কাফেরদের থিওরি, আপনিও নামবেন, আপনার ছেলেও নামবে, আপনার বউও নামবে, আপনার মেয়েও নামবে, আপনার বেটার বউও নামবে, সবাই রিজিকের ময়দানে নামবে, নেমে চাকরি করবে, চাকরি করে যা টাকা পাবে 15 তারিখ সব শেষ, বরকত নেই তো। এটা তো ইহুদি নাসারাদের তরিকা, মহিলাদেরকে দিয়ে চাকরি করানো কাদের তরিকা? এই পয়সায় কোনো বরকত নেই, এই জন্য তাদেরকে দিন শিখাইতে হবে, পর্দায় রাখতে হবে, নামাজি বানাইতে হবে। তাই আমাদের স্ত্রীদের মেইন হক, সন্তানের মেইন হক কি, তাকে এলেম শিক্ষা দেওয়া, মুসলমান বানানো। আপনি ইংরেজি বিদ্যা যত পড়ান সন্তানের হক আদায় হবে না, বরং একা আছে আপনি সন্তানকে জীবিত কতল করে দিলেন। যদি সন্তানকে কোরআন সুন্নাহ শিক্ষা না দেন তাহলে কোরআনে কি আসছে, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। এই আয়াতের তাফসিরের মধ্যে মুফতি শফি রহমাতুল্লাহ মারহুল কোরআনে লিখছে, সন্তানকে কোরআন সুন্নাহর এলেম শিক্ষা না দিলে তাকে জিন্দা কতল করার সামিল। বাপে ছেলেকে কতল করে দিল, কতল এমনি হারাম, তাও কারে করছে, নিজের ছেলেরে, ডবল হারাম। আর আপনি মনে করতেছেন আমার ছেলেকে অস্ট্রেলিয়া থেকে ডিগ্রি আনছি, লন্ডন থেকে ডিগ্রি আনছি, আমেরিকার থেকে ডিগ্রি আনছি, কত বড় হক আদায় করে দিচ্ছি, কিচ্ছু হক আদায় হয় নাই, সন্তানের কোন হক আদায় করেন নাই। আপনি ওকে পাঠাইছেন কোথায়? কিন্ডার গার্ডেনে। কোথায় পাঠাইছেন? ও আপনাকে পাঠাবে বৃদ্ধাশ্রমে। আপনি ওকে আল্লাহর নাম না শিখায়ে ক্যাট আর ডগ শিখাইতে, ক্যাট আর ডগ শিখাইতে কোথায় পাঠাবেন? কিন্ডার গার্ডেনে। আপনি যখন বুড়া হয়ে কাছাকাছি আরম্ভ করবেন, ও আপনাকে ঘরে রাখবে না, ওর যে বউ ওই বউ আপনাকে বরদাস্ত করবে না, তখন আপনাকে বৃদ্ধা আশ্রমে রেখে আসবে, ঘরে রাখবেন। ঠিক না বেটি? যদি এই ছেলের ভিতরে এই বেটার বউর ভিতরে দিনের বুঝ থাকতো এটা করতো, কারণ এটা এমন একটা টাইম, এই টাইমে বাপমার সেবা করে জান্নাত হাসিল করার টাইম, এই টাইমটা বাপমার খেদমত করে জান্নাত হাসিল করার টাইম, সেই টাইমে সে বাপমাকে বের করে দিল। কত বড় জালেম! আপনি আগে জুলুম করছেন ছোটকালে এই বাচ্চার উপরে, বড় হওয়ার পরে ও আপনার পর কি করছে? হ্যাঁ, এক বাপের কিচ্ছা শুনছিলাম, এক বাপের কিচ্ছা, তার ছেলে ওই বাপকে গলায় গামছা লাগে অনেক দূর নিয়ে গেছে। এক ছেলে তার বাপের গলায় গামছা লাগায় অনেক দূর টেনে লয়ে গেছে হেসরায়ে। পরে বাপে কইতেছে, এই আর নিস না তো কেন? আমি আমার বাপে এই পর্যন্ত আনছিলাম, আমি আমার বাপে গলায় গামছা লাগে এই পর্যন্ত আনছিলাম, তুই এর থেকে বেশি নিস না, এইটুকু আমার পাও না। বুঝতেছেন জুলুম করলে কি হয়? ও আগে বাপের গলায় গামছা লাগাইছে আর ওর পাওনা হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এই জন্য ছেলেপেলেকে এলেম শিক্ষা দিতে হবে। হ্যাঁ, আপনার মৃত্যুর সময় যেন সূরা ইয়াসিন পড়তে পারে, আপনার ছেলে যেন আপনাকে গোসল দিতে পারে, আপনার জানাজা আপনার ছেলে যেন পড়াইতে পারে, এই বিদ্যাটুকু আগে শিখাইতে হবে। ডাক্তার ইঞ্জিনিয়ার দুই নম্বরে, আপনার ছেলে আপনাকে জানাজা পড়াইতে পারে, আপনার ছেলে আপনাকে কবরে ডান কাতে রাখতে পারে, এটুকু আগে শিখাইতে হবে, মুসলমান বানাইতে হবে। তারপরে কি? তারপর ডাক্তার ইঞ্জিনিয়ার বানান, কেউ নিষেধ করবে না, আগের থেকে ওই লাইনে চলে গেছেন কেন? নাউযুবিল্লাহি মিন যালিক। এগুলো হল বান্দার হক। চার নম্বরটা কি? এই পাড়া প্রতিবেশীর হক আছে, যে কোনো মুসলমানের হক আছে, যে কোনো কাফেরের হক আছে। তা কাফেরের কিন্তু পাওনা আছে, কি পাওনা? তাকে ইসলামের দাওয়াতটা পৌঁছে দেন, মানুক না মানুক তাকে ইসলামের দাওয়াতটা আপনি দিয়ে দেন। দেখো বাবা, এটা একমাত্র ধর্ম, ইসলাম আসার পরে সমস্ত ধর্ম বাতিল হয়ে গেছে। যদি তুমি দুনিয়া আখেরাতের কল্যাণ চাও, তোমাকে মুসলমান হইতে হবে, পৌঁছাই দেওয়া আপনার দায়িত্ব। সে মানবে কিনা আপনার দায়িত্ব না, হেদায়ত কার হাতে? হেদায়ত আল্লাহর হাতে। আপনি দাওয়াত পৌঁছাই দেন। কুরবানের সময় আপনার পাশে একটা হিন্দু আছে, খ্রিস্টান আছে, ওরা কিছু কুরবানের গোশত দেন, কুরবানের গোশত এটা অমুসলমানকে দেওয়া যায়, যাকাত ফেতরা কাফেরকে দেওয়া যায় না, যাকাত ফেতরা কাফেরকে দেওয়া যায় না। কুরবানের গোশত দান করা ওয়াজিব না, সবটা নিজে খাওয়া যায়, সবটা নিজে খাওয়া যায়, বিধর্মীকেও খাওয়ানো যায়। এইভাবে তাকে ইসলামের দিকে আকর্ষণ করেন, টানেন। সে অসুস্থ হইলে কিছু ডাবডব নিয়ে তারা দেখতে যান, তখন সে চিন্তা করে ইসলাম এত সুন্দর ধর্ম, আমি তার ধর্মের লোক না, আমাকে দেখতে আসছে, সে ইসলামের দিকে আগাবে, আগাবে না? এইভাবে দাওয়াতটা পৌঁছাই দিতে হবে, বাকি আল্লাহর হাতে। এইভাবে সমস্ত মানুষের হক আছে, এমনকি জীবজন্তুর হক আছে। কি? বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, এক লোক গুনাহগার লোক পিপাসিত কুকুরকে পানি পান করে, আল্লাহ তাকে জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিচ্ছে। আর এক লোক বিড়াল বাইন্ধে রাখছিল, খাইতে দেয় নাই, বিড়াল নিজে খাবে সেই ব্যবস্থাও নেই, বিড়াল তো বান্ধা, বিড়ালটা মারা গেছে, না খায় মারা গেছে, এটি বিড়াল না খায় মারা গেল, এর জন্য ওই লোকের দোজক ওয়াজিব হয়ে গেছে। এই দুটোটা বুখারী শরীফের হাদিস। তাহলে জীবজন্তুকে অনর্থ কি করা যাবে না, কষ্ট দেওয়া যাবে না। অথচ আমরা পাওনাদারের টাকা দিতে এত ঘোরাই যে কয়েকজনের স্যান্ডেল ক্ষয় হয়ে যায়, পাওনা টাকা দিতে এত ঘোরাই যে পাওনাদারের কয়েকজনের স্যান্ডেল ক্ষয় হয়ে যায়। আজ না কাল করি, করি কিনা? বনি আদমকে কষ্ট দেওয়া হয় না? জানে জীবজন্তুকে কষ্ট দিলে জাহান্নাম আজেব হয়ে যায়, বনি আদমকে কষ্ট দিলে কি হবে? আরো বেশি আজাব হবে না? এটা কয় নম্বর? এই মাখলুকের হক কয় নম্বর? চার নম্বর। পাঁচ নম্বর হল, জন্মগতভাবে আমাদের দিলের মধ্যে দশটা রোগ আছে, জন্মগতভাবে দশটা রোগ আছে, একে বলে রুহের ব্যাধি, রুহের ব্যাধি, আত্মার ব্যাধি। যেমন অহংকার, নিজের খুব বড় মনে হয়, একটা রোগের নাম কি? অহংকার। রিয়া, নেক কাজ করতে পারলে খালি বলে বেড়ায়, আমি এই করছি সেই করছি, এত দেশে চিল্লা দিছি, এতগুলো মসজিদ বানাইছি, এতগুলো মাদ্রাসা বানাইছি, এতগুলো এতিমখানা বানাইছি, বলে বেড়ায়, এটা রোগ। কিন্তু এতে নেকি বাতিল হয়ে যায়। আর একটা রোগের নাম হল হিংসা। হিংসা কি জায়েজ নাকি? হিংসা বলে কারণ নিয়ামত দেখে আপত্তি করা, যে আল্লাহ এই গাধারে এত মাল দিল কেন, এ কি এত মালের উপযুক্ত? এই মালটা তো আমাকে দেওয়া উচিত ছিল, আমি বিদ্যা বুদ্ধি আছে আমার। হিংসা হারাম। আর একটা রোগের নাম হল রাগ। শরীয়ত বলতে তো রাগ তোমার নিয়ন্ত্রণে থাকবে, যেখানে দরকার ব্যবহার করবা, তোমার নিয়ন্ত্রণে। কিন্তু এখন অবস্থা কি, আমরা রাগের নিয়ন্ত্রণে, রাগ উঠলে যারা তারা থাপ্পড় দিয়ে দিচ্ছি, দিচ্ছি না, রাগ উঠলে যারা তারা গালি দিয়ে দিচ্ছি, বাপ মাকে গালি দিয়ে দিচ্ছি। তাহলে রাগ আমার কন্ট্রোলে না আমি রাগের কন্ট্রোলে? এটা অন্তরের রোগ। এরকম দশটা রোগ আছে। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি তবলিগের দিন নামক কিতাব বাংলা হয়ে গেছে, এর দ্বিতীয় অধ্যায় এই দশটা রোগের বর্ণনা করছেন। কোরআনে এত কসম কোন জায়গায় নেই, শামসি ওয়া দুহাহা আল কমারি ইযা তালাহা, দশ পনেরোটা কসম খেয়ে আল্লাহ বলছেন যে আত্মার এই রোগগুলো যে দূর করলো সে কামিয়াব হয়ে গেল, আর যে দূর করলো না সে ধ্বংস হয়ে গেল। তাহলে পাঁচ নম্বর কি? আত্মার রোগের চিকিৎসা করা। শরীরের রোগের চিকিৎসা করা সুন্নত, আত্মার রোগের চিকিৎসা করা ফরজে আইন। হাসরের ময়দানে যে তিনজনকে সবার আগে দোজখে ফেলা হবে, সেই তিনজন কোনো কাফের না, মুসলমান। একজন জিহাদ করতে করতে শহীদ হয়ে গেছে, আর একজন বহুত বড় আলেম, আর একজন বহুত বড় দানবীর। এই তিনজনকে দিয়ে দোজখ উদ্বোধন করা হবে। কেন? তাদের অন্তরের একটা রোগ ছিল। কোন রোগ? ওই যে রিয়া, লোক দেখানো, লোক দেখানো, অ্যাডভার্টাইজ। এই রোগের কারণে এদেরকে দিয়ে আল্লাহ তাআলা জাহান্নাম উদ্বোধন করবেন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করবেন। এটা চিকিৎসার একমাত্র ব্যবস্থা, আল্লাহ ওয়ালাদের সোহবত। সোহবত কাকে বলে? এখন যেভাবে আলেম ওলামাকে মহব্বত করে বসে আছেন, এইভাবে বসে থাকাকে সোহবত বলে। কোন বুজুর্গকে মহব্বত করে তার মজলিসে বসে থাকেন, এটার নাম কি? এটার নাম সোহবত। আল্লাহ ওয়ালা বুজুর্গ যারা অন্য কোন বুজুর্গের ইজাজত পাইছে, তাদের মজলিসে বসলে এই অন্তরের রোগগুলো আস্তে আস্তে আপনার থেকে দূর হবে। এর দুনিয়াতে আর কোন মেডিসিন নেই, আর কোন আল্লাহ ওয়ালাদের সোহবত ছাড়া অন্তরের রোগগুলো চিকিৎসা করার আর কোন মেডিসিন নেই। কয়টা হয়েছে? পাঁচটা। ছয় নম্বর হল, আমরা আখেরি নবীর আখেরি উম্মত। আখেরি নবীর, আগের নবীরা কেউ দাওয়াত দিছে 950 বছর, আগের কোন কোন নবী দাওয়াত দিছে কত? 950 বছর, কেউ দিছে 800 বছর, কেউ দিছে 500 বছর। অথচ তারা পুরা বিশ্বের নবী না, কোন একটা গোত্রের নবী। আর আমাদের নবী হল সারা বিশ্বের নবী। আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনাকে পুরা বিশ্বের জন্য রহমত করে পাঠানো হলো। তো একটা গোত্রের নবী যদি 950 বছর দাওয়াত দেয়, তাহলে পুরা বিশ্বের নবীর কতদিন দাওয়াত দেওয়া উচিত? অন্তত 50,000 বছর দাওয়াত দেওয়া উচিত। অথচ উনি দাওয়াত দিছে মাত্র 23 বছর। সারা দুনিয়ার নবী, মুসলমানদের নবী, কাফেরদেরও নবী, কাফেররাও কিন্তু আমাদের নবীর উম্মত, আমাদেরকে উম্মতে ইজাবাত বলে, তাদেরকে উম্মতে দাওয়াত বলে। কিয়ামত তক যত দিন ইনসান আসবে সকলের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনি পুরো দুনিয়ার নবী, অথচ দাওয়াত দিচ্ছেন কত? কেন ওনার তো ৫০,০০০ বছর দাওয়াত দেওয়া দরকার। ব্যাপারটা এই যে এই দাওয়াতের কাজ অলরেডি উম্মতের কান্দে দেওয়া হয়ে গেছে কোরআনে, উম্মতকে এই কাজ করতে হবে কিয়ামত পর্যন্ত। শুধু আলেম না, আলেম হোক আলেম না হোক, প্রত্যেক উম্মতকে করতে হবে, যে যতটুক জানে ওটুক পৌঁছাইতে হবে। যেহেতু এই কাজটা উম্মতকে দেওয়া হয়ে গেছে, তাহলে নবীকে বেশি দিন দুনিয়া রেখে কষ্ট দেওয়ার দরকার কি? দুনিয়া মানে তো কষ্টের জায়গা, দুনিয়া মানে কি? আজকে এই রোগ, কালকে সেই রোগ, কালকে ওই হাসপাতালে যাও, কালকে ওই ডাক্তার কাছে যাও, এ রোগ শোকের শেষ নেই। যখন এই কাজটা উম্মতকে দেওয়া হয়ে গেছে, তাহলে নবীকে আর কষ্ট দেওয়ার দরকারটা কি? এই জন্য নবীকে ২৩ বছরের মাথায় আল্লাহ উঠায় নিচ্ছেন, আল্লাহ উঠায় নিচ্ছেন। এবং কেয়ামত পর্যন্ত যত মুসলমান তৈরি হবে তাদের প্রত্যেকের কান্ধে দায়িত্ব দিয়ে দিচ্ছেন যে তোমরা যে যতটুক জানো বিশ্ববাসীর কাছে পৌঁছায় দাও। নামাজ যেরকম ফরজ, এই দাওয়াতও কি ফরজ। রোজা যেরকম ফরজ, দাওয়াতও ফরজ। ফরজ ফরজ দায়িত্ব। বিদায় হজে নবীজি এই কথাটা বারবার বলছেন, লিবাল লিগি শাহিদুল গায়ব, তোমরা যারা উপস্থিত আছো তোমরা আমার কথাগুলো দুনিয়াবাসীর কাছে পৌঁছাই দিও। তোমরা যারা উপস্থিত আছো, ১.৫ লক্ষ সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন, ১.৫ লক্ষ, তাদেরকে লক্ষ্য করে বললেন আমার থেকে যে কথাগুলো শুনলা দুনিয়াবাসীর কাছে পৌঁছাই দিও। তো হুজুরের এতেকালে পরে সাহাবায়ে কেরাম দুনিয়ায় ছড়াই পড়ছিলেন। এক গ্রুপ পশ্চিম দিক গেছিলেন মরক্কো পর্যন্ত, আটলান্টিক মহাসাগরের তীর, আটলান্টিক মরক্কো পর্যন্ত চলে গেছে। আর এক গ্রুপ দক্ষিণ দিক গেছে ইয়ামান পর্যন্ত, ইয়ামানের পরে আর আবাদি নেই, সাগর আর সাগর। আর এক গ্রুপ দক্ষিণে গেছে বালাবাক্য পর্যন্ত, এটা ভূমধ্য সাগরের তীরে, ভূমধ্য সাগরের তীরে ওই পর্যন্ত। পূব দিকে একটা গ্রুপ আসছে, একটা না দুটা গ্রুপ আসছে, একটা গ্রুপ আসছে সাগর দিয়ে, সাগরের তীর গেছে, তারা চীন পর্যন্ত গেছে, কোন পর্যন্ত। আর একটা গ্রুপ লালমনিরহাটের তিস্তা নদী আছে না, বিচুদ্ধ বিচুদ্ধ দিয়ে ওই নদী দিয়ে আসছে। সাহাবায়ে কেরামের আর একটা গ্রুপ এই ভিতরের নদী দিয়ে পূব দিক গেছে। কেমনে বোঝা গেল? লালমনিরহাটে কিছুদিন আগে একটা মসজিদ আবিষ্কার হয়েছে, এতদিন লোকেরা মনে করত যে এটা একটা পাহাড়, পরে লোকেরা মাটি কাটতে কাটতে দেখা যায় না এর ভিতরে বিল্ডিং, সব মাটি সরাইছে, দেখবে সুন্দর একটা মসজিদ এবং ওর গায়ে খোদাই করা আছে ৬৯ হিজরিতে এটা বানানো হয়েছে। তো সাহাবায়ে কেরামের শেষ ব্যক্তিতে মারা গেছে, উনি ১১০ হিজরিতে মারা গেছে, সর্বশেষ সাহাবিদে মারা গেছে ১১০ হিজরিতে, আর এই লালমনিরহাটের মসজিদ বানানো হয়েছে ৬৯ হিজরিতে। তাহলে ওই পথে সাহাবায়ে কেরাম আসছে, নদী দিয়ে কি আসছে? সাহাবায়ে কেরাম আসছে। তাহলে পূব দিকেও সাহাবায়ে কেরাম আসছে চীন পর্যন্ত। আর একটা গ্রুপ আফগানিস্তান হয়ে রাশিয়া পর্যন্ত গেছে, সাহাবায়ে কেরাম আর একটা গ্রুপ আফগানিস্তান হয়ে মাওয়ারাউন নাহার হয়ে কোন পর্যন্ত গেছে? রাশিয়া পর্যন্ত। ওই যে নবীজি বলে গেছিল আমার কথাগুলো দুনিয়াবাসীর কাছে পৌঁছায় দিও, তারা দায়িত্ব পালন করে গেছে। সাহাবীদের পরে আছে তাবিন, তারাও দায়িত্ব পালন করছে। এই দায়িত্ব পালন করতে করতে আমাদের পর্যন্ত আসছে। আমাদের আদি পুরুষ কিন্তু হিন্দু ছিল, আমাদের আদি পুরুষ কি ছিল? আমরা মুসলমান হইলাম কিভাবে? শাহজালাল এমানি নামে এক বুজুর্গ আসছিল সিলেটে, এক লোক আকিকাতে আকিকা করতে যায় গরু জবাই করছিল, তো গরুরা হিন্দুরা কি মনে করে, দেবতা মনে করে না? তো এই লোক গরু জবাই করার কারণে তার দুনু হাত কেটে দিছিল, হিন্দু রাজা তার দুনু হাত কেটে দিছিল। এই খবর পেয়ে ইয়ামান থেকে এক বুজুর্গ আসছিল, তার নাম শাহজালাল ইয়ামানি। ওনার অনেক মুরিদান ছিল লখনউতে, তাদেরকে সাথে নিয়ে আসছিল। ওনার অনেক মুরিদান খলিফা ছিল কোন জায়গায়, লখনউতে, ওদেরকে সাথে নিয়ে আসছিল। এসে ওই রাজার সাথে যুদ্ধ করে ওই রাজাকে পরাজিত করে দিছিল, দিয়ে উনিও ইসলামের দাওয়াত দিছে আর ওনার 50-60 জন খলিফা পুরা বাংলাদেশে ছড়াই দিছে। ওনার 50-60 জন খলিফা তখন বাংলাদেশ ছিল হিন্দু দেশ, ছড়াই দিছে। আমার বাড়ি খুলনা, খুলনা এলাকায় গেছে খানজাহান আলী রহমতুল্লাহ আলাই। কুমিল্লা এলাকায় গেছে শাহ রাস্তি রহমতুল্লাহ আলাই। চট্টগ্রাম এলাকায় গেছে আমানত শাহ রহমতুল্লাহ আলাই। এইভাবে ওনার খলিফারা পুরা বাংলাদেশে ছড়াই গেছে, যে লোকদেরকে দাওয়াত দিছে। তখন মাদ্রাসা বানানো হইতো না, খানকা বানানো হইতো। কি বানানো হইতো? এটা দিঘি খুঁজত, ওই দিঘের মাটি দিয়ে এটা টিল্লা হইতো, ওই টিল্লার পরে একটা মসজিদ বানাইতেন, একটা খানকা বানাইতেন। ওই খানকায় লোকদেরকে ইসলামের তালিম দিতেন। ওনার সমস্ত খলিফার একই নমুনা, বড় কোটা দিঘি খুঁজছে, দিঘির মাটি দিয়ে একটা টিলার মতো হয়েছে, ওই টিলাতে কি আছে, একটা মসজিদ আছে, তার পাশে একটা কি আছে, খানকা আছে, ওই খানকাটাই মাদ্রাসা। ওনাদের দাওয়াতে আমাদের পূর্বপুরুষরা মুসলমান হয়েছে, কারণ আমাদের দায়িত্ব দিনের জন্য সময় বের করে দুনিয়ার আনাচে কানাচে ঘোরাফেরা করা, এবং এখনো যারা কাফের রয়ে গেছে তাদেরকে ইসলামের দাওয়াত দেওয়া। মানবে কিনা আল্লাহর হাতে, আপনার আমার দায়িত্ব দাওয়াত পৌঁছাই দেওয়া। আপনি আলেম হন বা না হন, আপনি গরিব হন ধনী হন, সমস্ত মুসলমানের দায়িত্ব এটা, ফরজে আইন। এই দাওয়াত ফরজে আইন। তাহলে কয়টা কাজ হলো? ছটা হয়েছে না? ইমান শিক্ষা দেওয়া, ইবাদত বন্দেগী সুন্নাত তরিকায় শিক্ষা দেওয়া, আয় উপার্জন হালাল রাখা, বান্দার হক আদায় করা, অন্তরের 10টা রোগ চিকিৎসা করা, দাওয়াতের কাজের জন্য সময় বের করা, দাওয়াতের কাজের জন্য সময় বের করা। আলহামদুলিল্লাহ, সাত সালের ঘটনায় আর কিছু হোক বা না হোক, আলেমরা আগের তুলনায় বেশি সময় দিচ্ছে। আগে দেয় নাই তা বলবো না, কিন্তু আগের তুলনায় বেশি সময় দিচ্ছে। এবং জীবনে যারা তবলিগে 3 দিন লাগায় নাই, তারাও এই অজাহাতে জড়ে এসে তবলিগলা হয়ে গেছে। তো বাহ্যিকভাবে মনে হয় যে ক্ষতি হয়ে গেছে, আসলে ক্ষতি হয় না, আরো আগায় গেছে। দেশে যখন বন্যা হয়, তখন বাহ্যিকভাবে মনে হয় যে বিরাট ক্ষতি হয়ে গেল, কিন্তু বাস্তবে লাভ হয়ে যায়। কেমনে? এক একটা বন্যার পরে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে চর পড়ে, এক একটা চর মনে করেন 50 মাইল, 100 মাইল। প্রত্যেকটা বন্যার পরে দক্ষিণ দিকে কি পড়ে? চর পড়ে। চর পড়ে বাংলাদেশ বড় হয়ে যেতেছে, কাজে বাসস্থান নিয়ে কোনো চিন্তা নেই, এত চর রয়ে গেছে হ্যাঁ সাগরের মধ্যে, যে কারোর বাসস্থান নিয়ে শর্ট পড়বে না। আল্লাহ আগের থেকে দরিয়া বেশি রাখছে, স্থল কম রাখছে, মানুষ যত বাড়বে চর ফেলে ফেলে বাসস্থান করে দিবে। তো বন্যায় দেখা গেল ক্ষতি হয়েছে, আসলে বাংলাদেশ অনেক আয়তনে বেড়ে গেছে। আপনার বিশ্বাস যদি না হয় তো 20 বছর আগের ম্যাপ নেন আর বর্তমান সময়ের ম্যাপ নেন, নিয়ে মাপ দেন যে বাংলাদেশ দক্ষিণ দিকে কি পরিমাণ বাড়ছে। তো বন্যা হলে যেরকম বাহ্যিকভাবে ক্ষতি দেখা যায়, আসলে বাংলাদেশ বড় হয়ে যায়। ঠিক এই ঘটনায় মনে হয়েছে যে তবলিগের মনে ক্ষতি হয়ে গেল, আসলে ক্ষতি হয় নাই, ওলামারাও লাগছে আগের তুলনায় বেশি, পাবলিকও লাগছে আগের তুলনায় বেশি। তবলিগের নামে এই মসজিদে, এই মসজিদ জন্মগ্রহণ করার থেকে নিয়ে আজ পর্যন্ত এত লোক আসছে তবলিগের নামের উপরে, এই মসজিদ যেদিন থেকে তৈরি হয়েছে আজ পর্যন্ত এত লোক আসছে, আজকে আসছে, আল্লাহর রহমত না? কারণ এই বিপদের মধ্যেও কিন্তু সুসংবাদ আছে, বিপদের মধ্যে কি আছে, সুসংবাদ আছে। সবাই সবাই দিচ্ছে, সবাই তবলিগলা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, সবাই তবলিগলা হয়ে গেছে। তাহলে ওলামাদের স্থায়ী কাজ কি? এই ছয়টা বিষয়ে এলেম অর্জন করা ফরজে আইন, মাওলানা মুক্তি হওয়া ফরজে কিফায়া, এই ছয়টা বিষয়ে এলেম অর্জন করা কি ফরজে আইন। ওলামারা এই ছয়টা বিষয় শিক্ষা দিতেই থাকবে, দিতেই থাকবে, এটা হল সার্বক্ষণিক দায়িত্ব। এর জন্য আমি আয়াত পড়ছি, কোন আয়াত? ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে হুকুম দিচ্ছেন, ওলামাদেরকে হুকুম দিচ্ছেন, হে ওলামা তোমরা আমানত পাওনাদারের কাছে পৌঁছায় দাও। হে ওলামাদের দল, তোমরা তোমাদের কাছে আমি যে আমানত রাখছি এই আমানত পাওনাদারের কাছে পৌঁছায় দাও। আমানত কি পাওনাদারকে, আমানত কি পাওনাদারকে? মারহিবুল কোরআন যেটা শাইখুত তফসির হযরত মাওলানা ইদ্রিস কান্দলভি লিখছেন, শাইখুত তফসির হযরত মাওলানা ইদ্রিস কান্দলভি যে মারহিবুল কোরআন লিখছেন, ওখানে এই আয়াতের তফসির দেখেন। আমানত কি পাওনাদারকে? আল্লাহর ওলামাদের কইতেছে যে তোমাদের কাছে আমি একটা জিনিস আমানত রাখছি, ওটা পাওনাদারের কাছে পৌঁছায় দাও। ওই আমানতটা কি পাওনাদারকে? ওই তাফসিরে লিখছে আমানত হল ফরজা আইন এলেম। আমি এখন যেটা কইলাম, আমি এখন যে ছয়টা পয়েন্ট বুঝাইলাম, এই এলেমটুক হল ফরজা আইন এলেম, এটা ওলামাদের কাছে আল্লাহ কি রাখছে? আমানত রাখছে। পাওনাদারকে, পাওনাদারকে, পাওনাদার হল মুসলমান জনসাধারণ, পাওনাদারকে মুসলমান জনসাধারণ। আপনি আলেম হন, ইমাম হন, মাদ্রাসার শিক্ষক হন, যাই হন, মুসলমান জনসাধারণকে এই ছয়টা বিষয় আপনাকে শিক্ষা দিতেই হবে। আপনার ইমামতি করে আপনি জান্নাতে যেতে পারবেন না, মাদ্রাসায় কয়েকটা ছাত্র পড়ায় আপনি জান্নাতে যেতে পারবেন না, যদি জনসাধারণকে এই ছয়টা বিষয় আপনি শিক্ষা না দেন। এই আয়াতে এটা বলা হয়েছে, ওলামাদের সার্বক্ষণিক দায়িত্ব এই আয়াতের মধ্যে বলা হয়েছে। আপনাদের ক্লিয়ার হয়েছে? আমি কোরআনের আয়াত দিয়ে বললাম, কোরআনের আয়াত, কোন হাদিসও বলি নাই। হাদিস বললে আমার কবের হুজুর এই হাদিস সহি না জয়ীফ? কোরআন আয়াত নিয়ে প্রশ্ন করা জায়েজ আছে? আপনি আয়াত পড়েন কোরআন শরীফ থেকে, তা সহি না জয়ীফ? আয়াত কি সহি জয়ীফ হয় এই প্রশ্ন করলে তার ইমান থাকবে? কোরআন তো অকাট্য, কোরআন কি অকাট্য বিষয়। তাহলে ওলামাদের সার্বক্ষণিক দায়িত্ব জানা হয়ে গেল। হ্যাঁ, ওলামাদের আর একটা দায়িত্ব আছে যেটা সার্বক্ষণিক না, মাঝে মাঝে, যেটা কি মাঝে মাঝে, সে দায়িত্বটা কি? আলহামদুলিল্লাহ, মাঝে মাঝে দায়িত্বটা কি? এই জন্য আমি একটা আয়াত পড়ব, পড়েছি আগে, একটা হাদিস বলব। আয়াতটা কি? ইন উরিদু ইল্লাল ইসলাহ মাস্তাতাতু। নবীজি বলতেন আমার দায়িত্ব, নবীজি বললে কিন্তু সব আলেমরা চলে আসে, মানে আলেমরা নবীজির ওয়ারিশ না। এই আয়াতে নবীজি বলতেছেন আল্লাহর পক্ষ থেকে, এটা আয়াত, কি বলতেছেন, ইন উরিদ ইল্লাল ইসলাহ, আমার দায়িত্ব মানুষের ভুল ত্রুটি সংশোধন করে দেওয়া, মানুষের ভুল ত্রুটি সংশোধন করে দেওয়া। নবীজিকে বলতে বলতেছেন এই দায়িত্ব যদি নবীজির হয় তাহলে নায়েবে নবী তাদের হবে না? নায়েবে নবীদের এই দায়িত্ব উম্মতের ভুল ত্রুটি কি করা, ঠিক করে দেওয়া, কোথাও কোনো ভুল বেরাতে থাকলে কি করা, ঠিক করে দেওয়া। এটা আয়াত বললাম, আয়াত কোরআনের আয়াত। একটা হাদিস বলতেছি, হাদিস নবীজি বলেন যাদের তবিয়াতের ভিতরে ইনসাফ আছে তারা, আমি যে আসমানি এলেম আনছি লহে মাহফুজের এলেম, তারা ওই এলেম শিখবে। যাদের তবিয়াতের মধ্যে ইনসাফ আছে, আদালত আছে, তারা কি শিখবে? কোরআনি এলেম শিখবে। শিখে তারা কি কাজ করবে? দিনের ব্যাপারে যারা বাড়াবাড়ি করতেছে তাদেরকে প্রতিহত করবে, দিনের ব্যাপারে যারা বাড়াবাড়ি করতেছে তাদেরকে কি করবে? এক গ্রুপ বলতেছে যে 12ই রবিউল আউয়াল জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী করতে হবে, এইটা হলো সবচেয়ে বড় ঈদ। অথচ শরীয়তে 12 তারিখে কোন ঈদ নেই, 12 তারিখ রসুলের জন্মদিনও না মৃত্যুদিনও না, 12 তারিখ রসুলের জন্মদিনও না মৃত্যুদিনও না। জন্ম তারিখ 8 রবিউল আউয়াল সোমবার, জন্ম তারিখ কি? 8 রবিউল আউয়াল সোমবার। মৃত্যুর তারিখ কি? 1লা রবিউল আউয়াল সোমবার। মৃত্যুর তারিখ কি? 1লা রবিউল আউয়াল সোমবার। আর একটা দুর্বল মত আছে, দুর্বল মত, 2রা রবিউল আউয়াল সোমবার, 2রা রবিউল আউয়াল সোমবার। এই ব্যাপারে আমি অনেক ব্যাখ্যা দিয়ে লিখছি, আমার একটা কিতাব আছে, আমার লেখা অন্তত 20-40টা বাংলা কিতাব আছে বিষয় ভিত্তিক। একটা কিতাবের নাম ইশাআতুস সুন্নাহ, সুন্নাতের প্রচার। এই কিতাবে আমি অনেক ব্যাখ্যা দিয়ে লিখছি আমার এই কথার পক্ষে দলিল কি। আমি যদি বললাম যে জন্ম তারিখ 8 রবিউল আউয়াল সোমবার, মৃত্যু তারিখ 1লা রবিউল আউয়াল সোমবার, এর দলিল কি? দলিল এখন দেওয়ার সময় নেই, আমার ওই কিতাব থেকে দলিল দেখে নেবেন, অথবা আমি মোহাম্মদপুর থাকি, আমার সাথে দেখা করে দলিল জেনে নেবেন। কারণ এটা হয়তো আপনার নতুন শুনতেছেন, 1লা রবিউল আউয়াল সোমবার মৃত্যু তারিখ, এটা তো অনেকেই আপনারা শোনেন নাই, শুনছেন, এটা নতুন লাগবে আপনাদের কাছে, এটাই বাস্তব। দলিল প্রমাণ আমি ইশাআতুস সুন্নাহ কিতাবে দিয়ে দিছি, তা বের করাও সহজ। কারণ হুজুর যে বিদায় হজ করলেন, ওই বিদায় হজে আরাফাত দিন কি ছিল? শুক্রবার ছিল। বিদায় হজে আরাফাত দিন কি ছিল? এরপরে নবীজি 2 মাস বাঁচছেন, কয় মাস? মুহররম, সফর। বিদায় হজের পরে কতদিন বাঁচছেন? মুহররম, সফর। এরপরে উনি রবিউল আউয়ালের 1 তারিখ মারা গেলেন। তাহলে আপনি জিলহজের 9 তারিখ শুক্রবার পাইলেন, ওই তো হিসাব লাগাই আসেন, 9 তারিখ শুক্রবার, তাহলে শনিবার কয় তারিখ? জিলহজের শনিবার কয় তারিখ? 10 তারিখ, রবিবার 11 তারিখ, এইভাবে হিসাব লাগাই আসেন, আপনিও বের করতে পারবেন এইভাবে। সেখানে 2 মাস তো মাত্র, আর আরবি মাস হয় 29-এ যায় না হয় 30-এ যায়, এর বেশ কম নেই। আরবি মাস হয় 29-এ যায় না হয় 30-এ যায়, আপনি হিসাব করে আছেন তো দেখবেন যে 1লা রবিউল আউয়াল হয়। 12 কোথ থেকে আসলো? ওই যে দুর্বল মত আছে না, 2রা রবিউল আউয়াল, হ্যাঁ, ওই ওই অবলিক পড়ে গেছে, এক লিক ছিল, এক লিকে অবলিক দিয়ে 2, 1 অবলিক 2 রবিউল আউয়াল। পরবর্তীকালে অবলিক কি হয়ে গেছে? গায়েব হয়ে গেছে। আর কি রয়ে গেছে? 12ই রবিউল আউয়াল, কিচ্ছু না। ওইভাবে হিসাব করে আসলে কোনোভাবে কারো সোমবারে মারা গেছে এটা বুখারি শরীফের হাদিস, নবীজি সোমবারে মারা গেছে এটা বুখারি শরীফের হাদিস, বিশ্বাস করতে হবে। তো ওইভাবে হিসাব করে আসলে বারো তারিখ সোমবার পড়ে না, সোমবার পড়ে এক তারিখ, আট তারিখ, ষোলো তারিখ, সোমবার পড়ে এক তারিখ, আট তারিখ, ষোলো তারিখ, বারো তারিখ কোনো সোমবার নেই। তাহলে বারো তারিখে যে আপনি জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবীর মিছিল বের করতেছেন, এটা কি জিনিস? সাহাবায়ে কেরাম কোনদিন মিছিল বের করছিল? ওই তারিখটা ভুয়া তারিখ, ওই তারিখটা কি ভুয়া? তাহলে মিছিল বের করে এই মিছিলও কি ভুয়া? একদম বেদাত, একদম হারাম, নাজায়েজ। সুন্নত তো জীবনে প্রতিষ্ঠিত করতে হবে। আপনি খাইবেন ওইখানে সুন্নত, আপনি ঘুমাইবেন ওইখানে সুন্নত, আপনি টয়লেটে যাবেন ওইখানে সুন্নত, আপনি বাজারে যাবেন ওইখানে সুন্নত, আপনি একজনের সাক্ষাতে যাবেন ওইখানে সুন্নত। সুন্নত তো বাস্তব জীবনে, মিছিল বের করার নাম কি না? সুন্নত না। এই যে বসে যে ওলামাদের একটা দায়িত্ব হলো কেউ দিনের ব্যাপারে বাড়াবাড়ি করলে প্রতিহত করবে, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী থেকে দিনের মধ্যে বাড়াবাড়ি না, বাড়াবাড়ি কিনা, এটা প্রতিহত করতে হবে। আর এক গ্রুপ আছে এদেরকে বলা আহলুল হাদিস, কি বলা হয়? এই নামে যে গুমরা ফেরকা আত্মপ্রকাশ করবে তা মুসলিম শরীফের হাদিস আছে। এই নামে যে গুমরা ফেরকা আত্মপ্রকাশ করবে তা কোথায় আছে? মুসলিম শরীফ। মুসলিম আর বুখারি কিন্তু কাছাকাছি জিনিস, মুসলিম আর বুখারি কি কাছাকাছি জিনিস, ওখানে এদের সম্পর্কে বলা আছে, আহলুল হাদিস সম্পর্কে বলা আছে। কি বলা আছে? ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাযাবুন, শেষ জামানায় অনেক ধোকাবাজ বের হবে, অনেক মিথ্যুক বের হবে, অনেক মিথ্যুক বের হবে। ইয়াতুনাকুম মিনাল আহাদিস, তারা কথায় কথায় হাদিস পেশ করবে, কথায় কথায় হাদিস পেশ করবে। কি হাদিস? মা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, এমন হাদিস বলবে যা তোমরাও শোনো নাই, তোমাদের বাপ দাদাও শোনে নাই। মা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, এমন হাদিস বলবে তারা। সুতরাং তোমরা তাদের থেকে দূরে থাকো, ইয়াকুম ওয়া ইয়াহুম, তাদের থেকে দূরে থাকো, লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইয়াফতিনুনাকুম, যাতে ওরা তোমাদেরকে গোমরা করতে না পারে। এদের কথায় কথায় হাদিস বলবে। এই জন্য বলছি যে এই হাদিসটা কার ব্যাপারে বলছে হুজুরে? চোদ্দশো বছর আগে বলে গেছে। কার ব্যাপারে বলে গেছে? এই আহলুল হাদিসের ব্যাপারে বলে গেছে। এরা কথায় কথায় হাদিস বলে। কি হাদিস? যা বাপদাদা শোনে নাই, বারবার হাত তুলতে হবে নামাবে। এটা শুনছেন? এই ঘোড়ার লেজের মতো বারবার তুলতে হবে, তা শুনছেন? হ্যাঁ, নামাজের পাওয়ার ফাঁক করতে দাঁড়াইতে হবে। হ্যাঁ, মনে হয় বল খেলাইতে আসতে বসতে। এটা শুনছেন? হ্যাঁ, এরকম পা ফাঁক করতে দাঁড়ায়। আবার আমিন কয়ে এত জোরে চিৎকার মারে। আমি এক মসজিদ এখন নামাজ পড়লাম, কি পাঁচ নম্বর গেট না কি মসজিদ বলে ওটারে, ওখানে আমি নামাজ পড়ে আসলাম। ওখানেও কিছু লোক চার পাঁচজন বেশি না চিল্লে আমিন বলছে। তো আমি নামাজ পড়ে তাদেরকে খুঁজছি, ভাই আপনারা কোথায়, আপনারা এই হাদিসটা কোথায় পেলেন? আমি তো ৪২ বছর পড়াইতেছি, আমি ৪২ বছর পড়াইতে আছি, আমি বুখারি শরীফ পড়াই, আমি তো জোরে বলার হাদিস পাইলাম না। নামাজে আমি জোরে বলতে হবে, আমি তো হাদিস পাইলাম না, আপনারা আমাকে হাদিস দেখান। কেউ কোনো শব্দ করল না, কারণ ওই লোকগুলোর মধ্যে তো আমিন বললে হলো ছিল। ওই লোকগুলোর মধ্যে যারা চিৎকার করে আমিন বলছে আমাদেরকে সবক দিছে, ওই লোকগুলো আমাদেরকে সবক দিছে। আপনারা তো জানেন না কোরআন হাদিস, আমিনটা জোরে বলতে হবে, আমাদের সবক শেখাইছে। পর আমিনের দলিল খুঁজলাম, ওই লোক গায়েব, সম্পর্ক ওই লোক গায়েব হয়ে গেছে, কোথায় দলিল? দুই একটা হাদিসে পাওয়া যায় নবী আল্লাহ সাল্লাম ন মুসলিমকে শিক্ষা দেওয়ার জন্য দুই একবার আমিন করেছেন। কোন ন মুসলিম আসছে সে বুঝবে কেমনে যেখানে আমিন আছে? সুরা ফাতেহা আর সুরা মিলানোর মাঝখানে যেটা আমিন আছে ওকে শিক্ষা দেওয়ার জন্য যদি জোরে না বলে ও শিখবে কেমনে? পুরা জিন্দগিতে দুই একবার এরা পড়ছেন, কি জন্য? ন মুসলিমকে শিক্ষা দেওয়ার জন্য। এই আহলুল হাদিসে চিল্লে আমিন বলে তারা কি আমাদেরকে ন মুসলিম মনে করছে? আমরা পুরা মুসল্লি সব ন মুসলিম, সব ন মুসলিম হয়ে গেলাম, কি আজীব কথা! ওই হাদিসের বলার টাইম নেই, আর না আমরা বুঝাই বলতাম যে আসলে ন মুসলিমদেরকে শিক্ষা দেওয়ার জন্য দুই একবার করছেন। তা না হলে যারা 23 বছর রসুলের পিছনে নামাজ পড়ছে তারা কেউ জোরে আমিন বলে নাই। 23 বছর যেসব সাহাবীরা নবীদের পিছনে নামাজ পড়ছেন কেউ জোরে আমিনের কথা বলেন নাই। জোরে আমিনের কথা যিনি বলছেন ওয়াইল ইবনে হজর, উনি ন মুসলিম। জোরে আমিনের কথা যিনি বলছেন উনি কে? ওয়াইল ইবনে হজর, উনি ইয়ামান থেকে আসলেন, উনি ন মুসলিম। আবু বকর সিদ্দিক তো হাদিস বলেন নাই, উনি কইছিলেন? উনি 23 বছর মধ্যে শুনলেন না কোনদিন? ওমর ফারুক কোথায় ছিলেন? উনি শোনেন নাই? আশারায় মুবাশশারা কোথায় ছিলেন? তো এই আহলুল হাদিসরা এমন এমন কথা বলতেছে যে আমাদের বাপদাদাও শোনে নাই, আমরাও শুনি নাই। 3 তালাকে 1 তালাক দা শুনছেন? হ্যাঁ, 3 তালাকে 1 তালাক। আমি বংশালাক এলাকায় ওয়াজ করতে গেছিলাম, তখন বললাম আপনারা আহলুল হাদিসের হোটেলে, আহলুল হাদিসের হোটেলে 3 প্লেট বিরিয়ানি খাবেন, খেয়ে 1 প্লেটের দাম দিবেন। কেন ভাই আপনি 3 প্লেট খেলেন 1 প্লেটের দাম দিচ্ছেন কেন? তোমাদের 3 তালাকে যদি 1 তালাক পড়ে তাহলে আমার 3 প্লেটে কয় প্লেট হয়েছে? 1 প্লেট হয়েছে। আমি ওখানে শিখাই দিয়ে আসছি, শেখাই দিয়ে আস, বুঝছেন? এটা সব নতুন কথা। তারা বলতেছে তারাবি 8 রাকাত, কি বলতেছে? আরে হযরত ওমর ফারুক নবীজি তো 2-4 দিন পড়ছিলেন পরে বন্ধ করে দিয়েছিলেন, ফরজ হয়ে যাওয়ার ভয়তে কি করছিলেন? বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু এটা পরে চালু করছে কে? ওমর ফারুক, উসমান গনি, আলী, 3 জন খলিফা। 3 জন চালু করলেন তো কয় রেখা চালু করলেন? আপনি 6 লক্ষ সাহাবি থেকে একজনকে দেখান তো যে প্রতিবাদ করছিল। ওমরের 20 রেখা চালু করা যদি ভুল হয়ে থাকে, অমরের 20 রেখা তারাবি চালু করা যদি ভুল হয়ে থাকে, তাহলে এই লক্ষাধিক সাহাবির কেউ প্রতিবাদ করে নাই কেন? তারা কি মানুষের ভয় পাইত? তারা মানুষের ভয় পাইত? হযরত ওমর একদিন জুমার নামাজে বলছিল এই আমি ওমর যদি ভুল করি তোমরা কি করবা? একজন যুবক তলোয়ার বের করে বলছিল এই আমিরুল মুমিনিন শুনে রাখেন, এই তলোয়ার দিয়ে আপনাকে সিধা করে দেওয়া হবে। এটা মানুষের ভয় পায়? সত্যি 8 টাকা তত কোন একজন সাহাবি হলো কি করত? একজন কেন, সবাই প্রতিবাদ করত। হুজুর যে 7 দিন পড়ছেন সে 7 দিন তো অনেক লোক ছিল। হুজুর 7 দিন পড়ছিলেন তারা বেজামাত করে আর একা পড়তে কইছেন, সেই 7 দিন তো অনেক লোক ছিল, তারা প্রতিবাদ করে নাই কেন? রসুল্লাহ তো 20 টাকা 8 টাকা পড়াইছিল, আপনি 20 টাকা কই পাইলেন? বলতো না যে 8 টাকার তারাবি করতেছে, তা সহি না ভুল? এখনো মক্কা মদিনায় যান তারাবি কয় রেখা দিতেছে? তারা ভুল বলতেছে। তারা বলতেছে 4 মাজহাবের কোন মাজহাব অনুসরণ করলে ইমান নষ্ট হয়ে যায়, শেরেক। অথচ পুরা দুনিয়ার লোক 4 মাজহাবের 1 মাজহাব মানে। লোহিত সাগর চিনেন আপনারা? লোহিত সাগর জিদ্দা, যেখানে বিমান নামে, যেখানে বিমান নামে ওটা লোহিত সাগরের তীরে। ওটা কোথায়? মক্কা থেকে প্রায় 70-80 কিলোমিটার পশ্চিমে, মক্কা শরীফ থেকে 70-80 কিলোমিটার পশ্চিমে যে সাগর, এটার নাম কি? লোহিত সাগরের পশ্চিম পাশে যত দেশ আছে, আলজেরিয়া, নাইজেরিয়া, টিউনিসিয়া, মৌরিতানিয়া, মরক্কো, এগুলো সব মালিকি মাজাব মানে। কোন মাজাব? মালিকি মাজাব। আরব দ্বীপ, আরব ভূখণ্ড, এখানের মূল অধিবাসী যারা, এরা হাম্বলি মাজাব মানে। যদি এখানে হুকুমত কোন মাজাবের, হুকুমত কোন মাজাবের, এখন যে আব্দুল আজিজ বিন আলে সৌদ হুকুমত চালাইতেছে, এরা কোন মাজাব? এরা হাম্বলি মাজাব। এরা কোন মাজাব? এই যে ওখানে অরিজিনাল লোকেরা কোন মাজাব? হাম্বলি মাজাব। এশিয়া মহাদেশে অনেক দেশ, এশিয়া মহাদেশের মধ্যে অনেকগুলো দেশ, 50-60টার কম না, এখানে যারা বাস করে, কুলকে কুল হানাফি। কুলকে কুল কি? হানাফি। পূর্ব দিকে যান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ওইখানে সব মুসলমান শাফি। সব কি? এর পশ্চিম দিক দিয়ে আসেন, মালিকি, হাম্বলি, হানাফি, শাফি। পুরা দুনিয়ার মুসলমান না কোনো মাজাব মানে। মসজিদে আসার 4টা রাস্তা আছে বা 4টা দরজা আছে, কোন একটা দিয়ে তো ঢুকবেন আপনি, না জানালা দিয়ে ঢুকবেন? হ্যাঁ, মসজিদে ঢুকার 4টা দরজা আছে, কোন একটা দিয়ে তো ঢুকবেন? তো জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ 4টা রাস্তা রাখছে, তাতে ভিড় না হয়, সহজে যাওয়া যায়, সহজে যাওয়া যায়। এই মাজহাব মানেকে তারা কি বলতেছে? শেরেক বলতেছে, শেরেক। এবং তারা বলতেছে যদি পায়খানার রাস্তা দিয়ে হাওয়া বের হয় আর আওয়াজ না হয় তাহলে উজু ভাঙবে না, খবরদার ওদের পিছনে নামাজ পড়বেন না, কারণ ওই ইমাম কিন্তু ওই কাণ্ড করে আসছে, পথে হাওয়া ছাড়তে ছাড়তে আসছে, হাওয়া ছাড়তে ছাড়তে আসে, আওয়াজ করে নাই, আওয়াজ না করে হাওয়া ছাড়তে ছাড়তে আসছে, আসে আল্লাহ, খবরদার এর পিছনে একটা করবেন, এদের পিছনে একটা করবেন। আহলুল হাদিস এবং মওদুদি জামাত একই জিনিস, একই জিনিস, কিন্তু আহলুল হাদিস এবং মওদুদি জামাত একই জিনিস, একই জিনিস, ওরা কোনো মাজাব মানে না। তো আর কটা বলবো, অনেকগুলো বলছি না, আরো শুনলে মারাত্মক আশ্চর্য হয়ে যাবে। আহলুল হাদিসরা বলতেছে নিজের স্ত্রীর সাথে সমকামিতা জায়েজ, বলেন নাউজুবিল্লাহ। তো এরা দিনের ব্যাপারে বাড়াবাড়ি করতেছে না, এদের প্রতিহত করা কি ফরজ? এই হাদিসের দায়িত্ব এনফুন আনহু তাহরিফ আল গালিল, ফরজ। তাবিল আল জাহেলিন, জাহেলরা যে কোরআনের ব্যাখ্যা করে, তফসির করে, এটাও প্রতিহত করা ফরজ। তাবিল আল, তাবিল মানে তফসির, আর জাহেলিন মানে যার তফসির করার অধিকার নেই। জাকির নায়কের তফসির করার অধিকার আছে? ওর তফসিরকে প্রতিহত করতে হবে। তফসির করতে গেলে 15টা বিষয় এলেম লাগে। আবুল আলা মওদুদি সাহেবের কি তফসির করার অধিকার আছে? তার তফসিরকে প্রতিহত করতে হবে। তাফিমুল কোরআন পড়া না যায়, কাউকে পড়তে দেওয়া না যায়, সমর্থন করা না যায়, বিক্রি করা না যায়, কারণ মওদুদি সাহেব আলিয়া মাদ্রাসার 16 ক্লাসের 6 ক্লাস পড়ছেন, আলিয়া মাদ্রাসার 16 ক্লাসের আমি লিখি নাই, একজন ওই দলের সদস্য, তার নাম আব্বাস আলী, একসময় ভারপ্রাপ্ত আমির ছিল, কি ছিল, উনি যে জীবনে লিখছে সেইখানে এই কথা লিখছে, আব্বাস আলী না কি কইলাম, হ্যাঁ আব্বাস আলী ভারপ্রাপ্ত আমির, সে লিখছে। তো 16 ক্লাসের 6 ক্লাস পড়ে তফসিল লেখা যায়? আপনি কি ইসলামরে মিসকিন মনে করছেন? ইসলাম কোন মিসকিন, এর কোন আল্লাহ তাআলা এর কোন কর্তৃপক্ষ রাখে নাই? এই ছয় ক্লাস পড়না আল্লাহ কর্তৃপক্ষ বানাইছে, এর জন্য অনেক বড় বড় আলেম তৈরি করছে যারা পুরা জিন্দেগি লাগাই দিছে কোরআন হাদিস বোঝার জন্য, বোঝানোর জন্য। তাদের তফসির দেখেন, ওদের তফসির দেখবেন না, খবরদার। তো বলতেছে জাহেলদের তাফসিরকে প্রতিহত করে। তাহলে এই হাদিস দ্বারা বোঝা গেল, যদি দ্বীনের ব্যাপারে ভুল কাজ, ভুল আকিদা বিশ্বাস প্রকাশ পায়, ওটাও প্রতিহত করা ওলামাদের দায়িত্ব। ওই ছয়টা শিখানো সার্বক্ষণিক দায়িত্ব, আর এটা সার্বক্ষণিক না, যখন দেখবে যে দ্বীনের ব্যাপারে একটা ভুল প্রকাশ পাইছে তখন ওলামারা ঝাঁপাই পড়বে। ঝাঁপাই পড়ে কি করবে? ওই ভুলটাকে প্রতিহত করবে, ভুলটাকে। এখন যে ফেতনাটা জাহির হয়েছে, এটা মাওলানা সাদ সাহেবের দ্বারা হয়েছে। এখন যে ফেতনাটা জাহির হয়েছে কার দ্বারা? মাওলানা সাদ সাহেবের দ্বারা, যে ঘরের থেকে আল্লাহ তবলিগ চালু করছে, আল্লাহর আজীব কুদরত, সেই ঘরের ভিতরে আবার তবলিগের বিরুদ্ধে লোক তৈরি হয়েছে। যে মুসাকে কতল করবে, আল্লাহ তাকে দিয়ে মুসারে পালছে। যে মুসাকে কতল করবে, তাকে দিয়ে লালন পালন করেছে। যে ঘরের থেকে তবলিগ চালু থাকার কথা ছিল, আল্লাহ তার কুদরত দেখাইলো যে এই ঘর না হলেও আমি তবলিগ চালাইতে পারি। তোমাদের বিশ্বাস হয়ে গেছে যে এই ঘর ছাড়া তবলিগ চলবে না, তোমাদের বিশ্বাস ঠিক কর, তোমাদের বিশ্বাস ঠিক করো, আমি আমার ইসলাম রক্ষা করার জন্য নির্দিষ্ট কোন ঘরের মোকাপেক্ষী না। এক জামানা থানা ভবন ছিল এলেমের মার্কাজ, থানা ভবন, এখন তো নেই, এখন নেই, থানা ভবন তো এখন মার্কাজ নেই, এখন এলেমের মার্কাজ। হ্যাঁ, আমার শায়খের দরবার আর দুই, সেখানে সব ধরনের এলেম আছে। এটা উত্তর প্রদেশের একটা জেলা শহর হারদুই। আর কোন এক জামান আসবে যে এটাও মার্কাজ থাকবে না, আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইচ্ছা। এক সময় এলেমের মার্কাজ ছিল রাশিয়া। আপনি যত হাদিসের কিতাব দেখতেছেন, মুয়াত্তা মালেক বাদ দিয়ে, মুয়াত্তা মালেক বাদ দিয়ে যত হাদিসের কিতাব দেখতেছেন সব রাশিয়ায় লেখা হয়েছে। আপনি আশ্চর্য হয়ে যাবেন, একটা হাদিসের কিতাব মুয়াত্তা মালেক ছাড়া মক্কা মদিনায় লেখা হয় নাই। কোথায় লেখা হয়েছে? রাশিয়ায়। এখন কি মার্কাজ আছে? মার্কাজ আল্লাহ পরিবর্তন করে। হযরত আলী তার সিংহাসন নিয়ে আসলেন কুফায়, তিন খলিফা তাদের রাজধানী বানাইছিল মদিনাকে, কিন্তু আলী তার রাজধানী বানাইলেন কাকে বলেন? কুফাকে। কেন? হযরত আলীর জামানায় মদিনায় যে এলেম ছিল তার থেকে বেশি এলেম ছিল কুফাতে। তখন মদিনা মার্কাজ ছিল না, তখন মার্কাজ হয়ে গেছিল কোনটা? কুফা। এক এক সময় একটা এলাকা মার্কাজ থাকে, কোন সময় মিশর মার্কাজ ছিল, কোন সময় আন্দালুস, স্পেন, স্পেন এলেমের মার্কাজ ছিল, রাশিয়া ছিল, এখন হিন্দুস্তান, দারুল উলুম দেওবন্দ, বাংলাদেশ, পাকিস্তান, এই তিনটা দেশ হল এলেমের মার্কাজ। আল্লাহ যতদিন রাখে, কেমত থাকবে কিনা জানি না, আপাতত এই তিনটা দেশ এলেমের, এর মধ্যে প্রধান হল দারুল উলুম দেওবন্দ, যেখান থেকে হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ বের হয়েছে। এই মার্কাজের দায়িত্ব হল সর্বক্ষণিক ছয়টা কাজ চালাবে, আর যখন কোন ফেতনা দেখা দিবে তো ওই ফেতনা সম্পর্কে জনগণকে হুঁশিয়ার করবে, ফেতনা সম্পর্কে জনগণকে কি করবে? হুঁশিয়ার করবে। এখন হযরত মাওলানা সাদ সাহেব ইনি মারাত্মক কিছু ভুল করছেন, এবং ওনার ভুলের কারণে মার্কাজের মেইন মেইন লোক সব চলে গেছে। ওনার উস্তাদ হযরত মাওলানা ইব্রাহিম দেউলা, ওনার উস্তাদ, উনি যার কাছে বুখারি পড়ছে, যারা এইখানে হায়াত কাটাইতে আসছিল, নিজামুদ্দিন হায়াত কাটাতে ছিল, ওনার দুর্ব্যবহারে চলে গেছে। ওনার উস্তাদ ইব্রাহিম লাট এই মার্কাজে হায়াত কাটাইতে আসছিল, ওনার দুর্ব্যবহারে, ওনার স্বেচ্ছাচারিতার কারণে এই মার্কাজ ছেড়ে চলে গেছে। জানের ভয় এমন পরিস্থিতি সৃষ্টি করছে যে কোনো সময় জানে মেরে ফেলত, এমন অবস্থা হয়ে গেছিল। তিনি কিছু ভুল ব্যাখ্যা এমন দিচ্ছেন যে ব্যাখ্যাগুলো দারুল উলুম দেওবন্দ ধরাই দিছে, ধরে ওনাকে প্রত্যাহার করতে বলছে যে ভুলগুলো প্রত্যাহার করো, করে সহিটা বলে দাও, ভুলগুলো প্রত্যাহার করো সহিটা বলে দাও। কিন্তু এই কাজটা আজ পর্যন্ত করে নাই। দারুল উলুম দেওবন্দ যে কথাগুলো বলছে এক দেড় বছর হয়ে গেল, এক দেড় বছর আগে বলছে, কিন্তু আজ পর্যন্ত উনি প্রত্যাহার করেন নাই, ওই ভুলের উপরে কায়েম আছে। আমি নমুনা স্বরূপ দুই একটা বলতেছি। কোরআনের তফসির করতে গিয়ে ভুল করছেন, যেমন 79টা আয়াতে আছে হেদায়াত একমাত্র আল্লাহর হাতে, 79টা আয়াতে আছে হেদায়াত একমাত্র আল্লাহর হাতে। উনি তাফসির করছেন হেদায়াত যদি আল্লাহর হাতে হতো তাহলে নবী রসুল পাঠানোর দরকার কি ছিল? 79টা আয়াত অস্বীকার করা হল। উনি করতে যে হেদায়াত যদি আল্লাহর হাতে হতো তো নবী রসুল পাঠানোর দরকার কি ছিল? হেদায়াত আল্লাহর হাতে না, নবী কত চেষ্টা করছিলেন চাষাকে হেদায়াত দিতে, কালেমা পড়াইতে, পাচ্ছিল পারে নাই, চাষা কালেমা পড়েন নাই, আবু তালেব কালেমা পড়েন নাই। হাদিসের ব্যাখ্যায় ভুল করছেন, হাদিসের ব্যাখ্যায় ভুল করছেন। কি ভুল করছেন? উনি একটা হাদিসের ব্যাখ্যা দিচ্ছেন, হাদিসে আছে যে কোরআনের একটা অক্ষর পড়ল, বুঝে পড়ুক আর না বুঝে পড়ুক দশটা নেকি হবে। মান করা হারফা মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা, বুঝে পড়ুক আর না বুঝে পড়ুক যে কোনো একটা অক্ষর পড়লে কত নাকি। এবং নবীজি উদাহরণ দিচ্ছেন কি দিয়ে? আলিফ লাম মিম দিয়ে। কি দিয়ে উদাহরণ দিচ্ছেন? আলিফ লাম মিমের অর্থ কেয়ামত পর্যন্ত আল্লাহ রসুল ছাড়া কেউ বুঝবে না। কেয়ামত পর্যন্ত আলিফ লাম মিমের অর্থ আল্লাহ রসুল ছাড়া কেউ বুঝবে না, ওটা দিয়ে উদাহরণ দিছে। কেন? আল্লাহ রসুল ওহির দ্বারা জানতে পারছিলেন যে এমন একটা ফেতনা আসতেছে, কিছু লোক বলবে কোরআন অর্থ বুঝে পড়া ওয়াজিব, অর্থ বুঝে না পড়লে ওয়াজিব তরফের গুণা হবে, এটা ফেতনা আসতেছে। কারণ আপনি আলিফ লাম মিম দিয়ে উদাহরণ দেন, কারণ এটার অর্থ কেউ বুঝে না, কেউ বুঝবেও না। ওই ফেতনার জবাব দেওয়ার জন্য এইটা দিয়ে উদাহরণ দিচ্ছি। উনি এই হাদিসের ব্যাখ্যা করতে যেয়ে বলছেন যে হাদিসে বলা আছে পড়লেই দশ নাকি, অর্থ বুঝুক বা না বুঝুক। উনি কথা যে অর্থ বুঝাও আজীব, তাহলে সই ব্যাখ্যা দিল না ভুল ব্যাখ্যা, ভুল ব্যাখ্যা দিচ্ছে। আবার উনি কি করেন, জাল হাদিস বয়ান করেন, অনেক জাল হাদিস ওনার বয়ানে পাওয়া যায়, এগুলো পরে আসতেছে। জাল হাদিস বয়ান করেন, ভুল মশলা বয়ান করেন। উনি কয়েক জায়গায় জানাজা পড়াইছে, প্রত্যেক তকবীরের সাথে হাত তুলছে, জানা জানা চার তকবির না, পয়লা তকবিরে হাত তুলতে হয়, পরের তিনটাকে তুলতে হয়, সবগুলো তুলছে। তো মশলাও ভুল দেন, মশলাও কি দেন, ভুল দেন। উনি নবীদের ভুল ধরছেন, নবীদের জীবনী পড়তে হয় আমল করার জন্য, ভুল ধরার জন্য নবীদের জীবনী পড়া জায়েজ নেই, তারা নিষ্পাপ মাসুম, নবীরা নিষ্পাপ মাসুম, তাদের জীবনে পড়তে হবে, যা পড়বেন আমল করবেন, ভুল ধরার নিয়েতে পড়তে পারবেন না, কারণ ভুল নেই তো, ভুল নেই। সেখানে উনি মুসা নবীর ভুল ধরছেন, ইউনুস নবীর ভুল ধরছেন, ইউসুফ নবীর ভুল ধরছেন, হ্যাঁ জাকারিয়া নবীর ভুল ধরছেন, আমাদের নবীর ভুল ধরছেন। সবটা ব্যাখ্যা দিতে গেলে সময় লাগবে। জাকারিয়া নবীর কি ভুল ধরছেন? উনি কাফেরদের তাড়া খেয়ে গাছের আশ্রয় নিছিলেন কেন, এটা ঠিক হয় নাই। ওনার ভুল ধরছে। আরে দুনিয়াতে বিপদে পড়লে বৈধ যা কিছু করার তা তো করতে হবে, কিন্তু তাওয়াক্কুল রাখতে হবে কোথায়? আল্লাহর উপরে। আমার জন্য হিজরতের সময় তিন দিন এক পাহাড়ে লুকাইছিলেন না, এটা কি ভুল? দেখি সেরেক হয়েছে, তুমি আল্লাহ সাহায্য বাদ দিয়ে পাহাড়ে লুকাই থাকলেন কেন? জাকারিয়া নবী যদি গাছের আশ্রয় নিয়ে থাকে, আমাদের নবী তো পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিলেন। জাকারিয়া নবীটা ভুল হলে তো আমাদের নবীটা তো ভুল হয়ে গেল না, আউযুবিল্লাহ মিন যালিক। নবীদের ভুল ধরছেন, আবার কি করছেন? ওলামাদেরকে বেইজ্জত করছেন, ওলামাদেরকে বেইজ্জত করছেন। উনি বয়ানে বলছেন যেসব ওলামারা বেতন নিয়ে ইমামতি করে বা মাদ্রাসায় পড়ায়, তাদের এই বেতন হালাল হবে না এবং তারা তাদের আগে বেশ্যারা বেচতে যাবে। যেসব আলেমরা বেতন নিয়ে দিনের কাজ করে, এই বেতনটা হালাল না, তারা দুনিয়ায় মত্ত হয়ে গেছে এবং তাদের আগে বেশ্যারা বেচতে যাবে। এটা কি কথা? যেখানে বুখারি শরীফের হাদিসের মধ্যে আসছে ইন্না আহাক্কামা আখাস্তুম আলাইহি আজরান কিতাবুল্লাহ, বুখারি শরীফ প্রথম খণ্ড বাবুর রুকিয়া, বুখারি শরীফ প্রথম খণ্ড বাবুর রুকিয়া, ইন্না আহাক্কামা আখাস্তুম আলাইহি আজরান কিতাবুল্লাহ, তোমরা যত কিছুর বিনিময় নাও তার মধ্যে সবচেয়ে উত্তম বিনিময় নেওয়া হয় কোরআনের তালিম দিয়ে যে বিনিময় নেওয়া হয় সেটা। আল্লাহ নবীর হাদিস বুখারী শরীফে আছে, তো বুখারী শরীফে বলতেছে বিনিময় নেওয়া হয় তো সবচেয়ে বরকতলা বিনিময়, কোরআনে যে বিনিময় নেওয়া হয় বেতন নেওয়া হয় তো সবচেয়ে বরকতলা, আসলেও কিন্তু বরকতলা। দুনিয়াদাররা বেতন পায় 50,000 টাকা 20 তারিখে শেষ, আর আমরা হুজুররা পাই 10-15,000 টাকা আমাদের পুরা মাস চলে। এই হাদিসের নবীজি বললেন যে তোমরা যত কিছুর বিনিময় নাও সবচেয়ে উত্তম জিনিস হলো কোরআন, ওটার বিনিময় নাও মানে কোরআন তালিম দিয়ে বেতন নাও। এই জন্য চারো মজাবে কোরআন পড়ে ইমামতি করে পয়সা নেওয়া হালাল, আর উনি করতেন এই পয়সাটা হালাল না, এদের আগে বেশ্যারা বেচতে যাবে। তাহলে উনি যে আলেম হলেন, ওনার ওই হুজুরা তো বেতন নাই, ওনার হুজুরা তো কি নাই, তাদের আগে বেশ্যারা বেচতে যাবে? বেশ্যারা বেচতে যাবে কিনা তার তো ঠিক নেই, আর তাদেরকে হুজুরদের আগে পাঠাই দিচ্ছে। এদেরকে এতে ওলামাদেরকে ছোট করা হলো না? টঙ্গীর ময়দানে এই বয়ানটা হয়েছে, টঙ্গীর ময়দানে এই বয়ান করে যেসব আলেমরা বিনিময় নাই তারা বেশ্যাদের পরে বেচতে যাবে, তাহলে পাবলিকের দিলের মধ্যে ওলামাদের ভক্তি থাকে? তারা চিন্তা করে আমাদের ইমাম সাহেব তো বিনিময় নেয়, আমাদের মাদ্রাসার হুজুরও তো বিনিময় নেয়, তা তো ওই বিনিময় জায়েজ নেই, এবং এনাদের আগে বেশ্যারা বেচতে যাবে। এই কথা শুনলে পাবলিকের দিলের মধ্যে ওলামাদের প্রতি ইজ্জত থাকে? সব ইজ্জত নষ্ট হয়ে যায়, এই ধরনের কথা কেন বলবে? আর এটা কোন হাদিসে আছে? কোন হাদিসে এই কথা নেই যে ওলামাদের বিনিময় নেওয়াটা হারাম এবং বেশ্যারা তাদের আগে বেচতে যাবে? জাল হাদিসের আছে, জাল হাদিসের মোটামোটা কিতাব আছে, মানে জাল হাদিস জমা করা হয়েছে, যেগুলো হাদিসের নামে চালু করে দিছে, আসলে কি না হাদিস না, তা চালু করে দেওয়া হয়েছে, ওই কিতাব এটা আছে, তার মানে কিনা জাল হাদিস। তো উনি হাদিস বয়ান করতে যে কোনটা আসল হাদিস কোনটা জাল হাদিস পার্থক্য করতে পারে না, এলেন এত অপরিপক্ক, জাল হাদিস তার আসল হাদিস পার্থক্য করতে পারে না, জাল হাদিসও বয়ান করে দেয়, দিলে ওলামাদের ইজ্জত নষ্ট হয়ে যায়, ওলামারা জনগণের সামনে কি হয়ে যায়, বেইজ্জত হয়ে যায়। আবার খানকায় যে পীর মাশায়েখ আছে তাদেরও বেইজ্জত করছে, কিভাবে বেইজ্জত করছে? উনি একখানে লিখছেন যে সিল্লা দেওয়ার পরে যে ব্যক্তি আত্মশুদ্ধির জন্য খানকা খোঁজে সে তবলিগের কিছুই বোঝে নাই, সিল্লার কিছুই বোঝে নাই। তবলিগে সিল্লা দেওয়ার পরে যে খানকা খোঁজে আত্মশুদ্ধি করানোর জন্য, সে তবলিগের কিছুই বোঝে নাই। তাহলে খানকা থাকলো না, জবাই হয়ে গেল। আর এক জায়গায় উনি বয়ান করছেন যে মসজিদ ভিত্তিক যে দাওয়াতের কাজ হয় একমাত্র এইটা হল দিনের কাজ। মসজিদ ভিত্তিক যে দাওয়াতের কাজ হয় এটাই একমাত্র দাওয়াতের কাজ। আর যত কিছু দেখতেছেন মাদ্রাসা খানকা দিনী কিতাব লেখা এগুলো সব বানাওয়াট মন গড়া, একটাই দিনী কাজ, মাদ্রাসার দিনী কাজ না। 1400 বছর ধরে সবাই জানিয়ে আসলো মাদ্রাসার দিনী কাজ খানকা, মানে আত্মশুদ্ধি হয় দিনী কাজ। উনি করতে তো দিনী কাজ না, দিনী কাজ একটা, মসজিদ ভিত্তিক যারা দাওয়াতের কাজ হয় এটা হলো কি দিনী কাজ, আর একটাও দিনী কাজ না, সব মন গড়া। অথচ আগের তিন মুরব্বী কি তবলিক করে গেছে আর এনার তবলিক কি, পার্থক্য কি? আগের তিন মুরব্বীর তবলিক ছিল আমরা লোকদেরকে ধরে আনে দিনের রাস্তায় উঠাই দিব, দিনের তলব পয়দা করে দিব, দিনের গুরুত্ব তার কলবে সৃষ্টি করে দিব। কলবে সৃষ্টি করে দেওয়ার পরে সে বাড়ি ফিরে আসে, কারি সাহেবের কাছে যায় কেরাত শিখবে, কারি সাহেবের কাছে যায় কেরাত শিখবে, কোন আলেমের কাছে নামাজের মস্ক করবে। নামাজের মস্ক না করলে নবীওয়ালা নামাজ হবে না। নামাজের হাতে কলমে প্রশিক্ষণ না নিলে নবীওয়ালা নামাজ আপনি পড়তে পারবেন না। আবার ব্যবসা বাণিজ্যের হালাল হারাম জানার জন্য কোন মুফতির কাছে যাবে, ব্যবসা বাণিজ্যের হালাল হারাম জানার জন্য কই যাবে, আবার আত্মশুদ্ধির জন্য কোথায় যাবে, কোথায় যাবে? এই হল আগের যুগের তবলিগ। আমরা শুধু জোড়াই দিব, দিনের গুরুত্ব বুঝাই দিব, বাকি কাজগুলো সে নিজের উদ্যোগে করবে। কারি সাহেবের কাছে যাবে, যারা নামাজের মস্ক করায় তাদের কাছে যাবে, ব্যবসা বাণিজ্যের হালাল আরাম বোঝার জন্য মুফতির কাছে যাবে, আত্মশুদ্ধির জন্য খানকায় যাবে, সে যাবে। কারণ তবলিগেও সোরা কেরাতের মস্ক করা হয়, কিন্তু ওই মস্ক দিয়ে সোরা কেরাত সই হয় না। আপনি যদি জীবন সিল্লা দেন আর পুরা 80 বছর সোরা ফাতেহার মস্ক করেন, আপনার সোরা ফাতেহা সই হবে না। কান খাড়া করে শোনেন কি বলতে যাবে, 80 বছর জীবন সিল্লা দিলেন এবং 80 বছর পর্যন্ত সোরা ফাতেহার মস্ক করলেন তবলিগে, আপনার সোরা ফাতেহা সই হবে না। একজন দেখান আমাকে তবলিগতে একটা লোক দেখান, এই লোক 80 বছর সিল্লা লাগাইছে, এর ফাতেহা সই হয়ে গেছে, দেখাতে পারবেন না। তাহলে ওখানে মস্ক হয় কেন? ওখানে মস্ক হয় অনুভূতি সৃষ্টি করার জন্য যে আমার মধ্যে ভুল আছে, সহি করার জন্য তবলিগে মস্ক হয় না, অনুভূতি সৃষ্টি করার জন্য মস্ক হয়। তখন সে বাড়ি এসে কারি সাহেবের কাছে মস্ক করে, কারণ মস্ক করার ফর্মুলা আছে, অক্ষর 29টা অক্ষর সহি শুদ্ধ করে পড়তে হবে, অক্ষরের মাখরাজ জানতে হবে, অক্ষরের সিফাত জানতে হবে, মদ গুন্না ইজার ইকফা কল জানতে হবে। কারি সাহেবরা ওই নিয়মে পড়ায় তখন সহি হয়ে যায়। তবলিগে এগুলো পড়া হয়, মাখরাজ শেখানো হয়, তবলিগের সিফাত শেখানো হয় যে র শক্ত না নরম, জিম শক্ত না নরম, তবলিগে শিক্ষা দেওয়া হয়, নিয়মতান্ত্রিক কারি সাহেবরা শেখে। ওখানে কিছু মস্ক রাখা হয়েছে অনুভূতি সৃষ্টি করার জন্য, ওই অনুভূতি নিয়ে সে বাড়িতে ফিরে আসে, কোন কারি সাহেবের কাছে কেরাত শিখবে, কোন খানকায় দেয় আত্মশুদ্ধি করবে, দাওয়াতুল হকে দেয় নামাজের মস্ক শিখবে, মুফতির কাছে দেয় হালাল হারাম শিখবে। এই হল আগের তিন মুরব্বীর কথা। আগের তিন মুরব্বীকে হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাই, হযরত মাওলানা ইউসুফ রহমাতুল্লাহ আলাই, হযরত মাওলানা ইনামুল হাসান রহমাতুল্লাহ, তিন মুরব্বীর ধারা হল এই। আর ইনার ধারা কি? ইনার ধারা হল আমাদের এই তবলিগ This is complete package. This is complete package. আমার এই তবলিগ হলো কমপ্লিট প্যাকেজ। এখানে সময় লাগাও, এখানে সময় লাগে কোরআন সহি হয়ে যাবে, তুমি মাসলা মাসালার দিক দিয়ে মুফতি হয়ে দেবা, তুমি নামাজ শিক্ষার দিক দিয়ে দাওয়াতুল হক হয়ে দেবা, তুমি খানকার পীরের মতো কি হয়ে দেবা, মাসায়েক হয়ে দেবা। তো সিল্লার আগে কে মাসায়েক হয়েছে? সিল্লার লাগায় কেউ অন্তরের দশটা রোগের নামও তো বলতে পারে না। দশটা রোগের চিকিৎসক হওয়া তো দূরের কথা, দশটা রোগের নামও বলতে পারে না। তাহলে কমপ্লিট প্যাকেজ কিভাবে হলো? উনি তবলিগে বলতে কমপ্লিট প্যাকেজ, এখানে খানকা খোঁজার দরকার নেই, মুফতি খোঁজার দরকার নেই, দাওয়াতুল হক খোঁজার দরকার নেই, কারি সাহেব খোঁজার দরকার নেই, সব তবলিগে আছে। সব যদি তবলিগে থাকে তাহলে একটা আয়াত নাজিল করলে হতো? ৩০ পারা নাজিল করছে কি হচ্ছে? ৩০ পারা কোরআন নাজিল করছে কেন? একটা আয়াত নাজিল করছে দাওয়াত, দাওয়াত দাও, দাওয়াত দিয়ে পুরা দিন হয়ে যাবে। তো এনার তবলিগ আগে তিনজনের সাথে মিলল? আগে তিনজন তো দিনের সাথে লাগাই দিয়ে সব জায়গায় যাইতে কইছে, আর ইনি কইছে কোথাও যেতে পারবে না। তাহলে সমস্যা কি দাঁড়াইছে? কোথাও যেতে পারবো না, এটাই কমপ্লিট। তাহলে একটা লোক দান মালের কুরবানি করে, বহু দেশ সফর করে, এই এত দান মাল লাগানোর কারণে, এত বিদেশ সফর করার কারণে তার ভিতরে একটা রোগ পয়দা হয়, কি? অহংকার। বড় আলেম হইলেও অহংকার পয়দা হয়, বেশি মাল হইলেও অহংকার পয়দা হয়, বেশি কুরবানি করলে দান মালের তখন কি হয়? অহংকার পয়দা হয়। এই যে তার ভিতরে অহংকার পয়দা হল, এখন ইনি তো কোন খানকায় যেতে দিচ্ছেন না, তাহলে এই অহংকারটা চিকিৎসা করবে কোন জায়গায়? এই অহংকার নিয়ে এসে দাওয়াত দিচ্ছে, তো অহংকার আরো বেড়ে যাচ্ছে। রোগ নিয়ে যখন দাওয়াত দেয়, এই লোকের উদাহরণ হল যার দাস্ত তাকে আরো বিরিয়ানি খাওয়ানো হয়েছে, আরো ডিম খাওয়ানো হয়েছে, আরো ঘি খাওয়ানো হয়েছে। যার দাস্ত তার আগের ঘি খাওয়াইলে কি দাস্ত ভালো হয়ে যায়? ওই লোকের এমনি দাস্ত, তার অহংকার, সে অহংকার নিয়ে আরো দাওয়াতের কাজ করছে, দাওয়াতের কাজ তো বিরিয়ানি, আরো আরো দাওয়াতের কাজ করে অহংকার আরো বেড়ে গেছে। এই জন্য এই লাইনে যারা বেশি কুরবানি করছে, সবচেয়ে যারা পুরানা সাথী, তারা দেখবেন আলেমদের কাছে আসতেছে না, ওই অহংকারের কারণে আলেমদের কাছে আসতেছে না। বেশি কুরবানি করছে, অহংকার পয়দা হয়েছে, কোন খানকায় যে অহংকার দূর করে নাই, না করার কারণে সে ওই পদের লোভে, আমি আমির ছিলাম, এখন আলেমদের কাছে গেলে আমার আমিরগিরি থাকে কিনা, এসব বিভিন্ন লোভে পড়ে এখন সে ওলামাদের কাছে আসতেছে না। যত লোক উল্টা পথে, সব বেশি কুরবানি করবে ওনারা। অনেকে প্রশ্ন করে, এরা বেশি কুরবানি করছে, এরা গুমরা হলো কেন? যে কম কুরবানি করছে হেনা গুমরা হইতো। ওরা কারণটা বুঝতে পারে না। কারণ এটা যে বেশি কুরবানির ধরন বেশি তাকাব্বুর পয়দা হয়েছে, সেই তাকাব্বুর নিয়ে সে চিকিৎসার সুযোগ পায় নাই। সুযোগ পায় নাই কার ধরুন? এই মাওলানা সাদ সাহেবের ধরুন, কারণ উনি খানকায় দিতে মানা করছে, খানকায় দিতে মানা করছে, চিকিৎসার সুযোগ পায় নাই। না পাইলে ওই তাকাব্বুরের কারণে সে ওলামাদেরকে তুচ্ছ মনে করছে। ওলামারা কি বোঝে? আমরা এত দেশ সেল্লা দিলাম, এত দেশ গেলাম, আমরা কি কম বুঝি? আরে তুমি একটা আলিফ ফেদাগর করতে পারবা? তুমি একটা আলিফ ফেদাগর করতে পারবা? তুমি একটা আলিম যদি বলো, একজন আলেম তোমাকে তিনটা লুকমা দিবে, কটা লুকমা দিবে? যে আপনার দাঁত নিজের ঠোঁটার সাথে লাগে নাই, এক নম্বর ভুল। দুই নম্বর ভুল, বাতাস বের হইতে হয়, আপনার বাতাস বের হয় নাই। তিন নম্বর ভুল, আপনার দুটো ঠোঁট মিলে গেছে, বলতে হবে আলিফ, বাতাস বের হবে আলিফ। দেখেন আমার দিকচান আলিফ, উপরের দাঁতে রাগা, নিচের ঠোঁটের সাথে লাগবে। এই দ্বারা দান মালের বেশি কুরবানি করছে, হে আলিফ কইতে গেলে তিনটা ভুল বেরোবে। সে কইতে আমি কি কম জানি? কি জানো তুমি? আলিফ জানো না? তুমি আলিফ জানো না তো তুমি কি জানো? আর বার কথা তো কইলামই না। এই জন্য বেশি কোরবানি আল্লাহ গোমরা হয়েছে, তারা তবলিগের মূল স্রোত থেকে বের হয়ে গেছে। তবলিগ বন্ধ হবে না, তবলিগ আগের থেকে গতিশীল হবে। ওলামারা লাগছে, যারা জীবনেও তবলিগ করে নাই তারাও লাগছে, আরো গতিশীল হবে এটা। কিন্তু মাঝখানে কিছু লোক একটা ভ্রান্ত দল হয়ে গেল। এর আগেও তবলিগতে কিছু লোক বেরোয় ভ্রান্ত দল হয়েছিল, তারা নিজেদের নাম দিছিল যে আমরা হলো কলেমার জামাত। কিছু জামাত, এই জামাতের মূল যে তার বাড়ি কোথায়? বরিশাল ভোলা, বরিশাল ভোলা। কি প্রফেসর, হ্যাঁ প্রফেসর ছিল সে, কলেমার জামাত মানে তবলিগতে আলাদা হয়ে এখন তার হাজার হাজার মুরিদ আছে, সব গোমরা হয়ে গেছে, সব গোমরা। খালি গোমরা হয় নাই, সে বলতেছে আল্লাহ সবকিছু জোড়া জোড়া বানাইছে, তাহলে আল্লাহ জোড়া জোড়া বা কেমনে? তাই একজন আল্লাহ আসমানে আর একজন আল্লাহ নিচে। নিচে জন কে? সাংবাদিকরা প্রশ্ন করছে, নিচে জন কে? তোমরা বুঝিয়ে নাও কে, আমি বলবো না, তোমরা বুঝিয়ে নাও মানে আমি, মানে কি নিচের আল্লাহ হলো আমি। দেওয়ান, দেওয়ান বাগিরা বলে না, দেওয়ান বাগের পীর ভণ্ড, চরম ভণ্ড, সে বলে যে হাসরের ময়দানে, হাসরের ময়দানে এরা পাশাপাশি দুটা চেয়ার থাকবে। চেয়ারের আরবি হলো কুরসি, চেয়ারের আরবি কি? কুরসি। পাশাপাশি দুটা কুরসি থাকবে, তো আল্লাহ তাআলা বিচার আল্লাহ করবেন, কিন্তু প্রত্যেকটা রায় দেওয়ার আগে আল্লাহ আমি দেওয়ান বাগির থেকে মতামত নেবেন, এরা কি বেসতে দেওয়া যায় আপনি কি বলেন? আমি যদি ক্লিয়ারেন্স দেই তখন আল্লাহ তাকে বেসতে দিবেন বা দোজকে দিবেন, আল্লাহ যে কোনো বিচার করবেন দেওয়ান বাগির থেকে ক্লিয়ারেন্স নেবেন, বলেন নাউজুবিল্লাহ। কলেমার দল এত, ও যেরকম খোদাই দাবি করছে খোদার পাশে বসে থাকবে, এও খোদাই দাবি করছে। এই কলেমার জামাত যখন তবলিগতে বের হয়ে গেছে, এখনো কিছু আল্লাহর বান্দা বেশি কুরবানি করনেওয়ালা তারাও তবলিগের মূল স্রোত থেকে বের হয়ে গেছে। এদের জন্য দোয়া করেন আল্লাহ এদেরকে হেদায়ত নসিব করুক, এরা সব ফিরে আসুক, এসে ওলামাদের সাথে মিলেমিশে কাজ করুক। তবলিগ কি দিনের কাজ না দিনের বাইরে? তো দিনের কাজ ওলামা ছাড়া কিভাবে চলবে? দিনের কাজ ওলামা ছাড়া কিভাবে চলবে? কোথাও দাওয়াত দেওয়া ফরজ, কোথাও দাওয়াত দেওয়া হারাম, দাওয়াতের মশলা নেই। আহকামুত তাবলীগ দেখেন, আমার শায়খের আহকামুত তাবলীগ কিতাব দেখেন, কোথাও দাওয়াত দেওয়া ফরজ, যেখানে দাওয়াত মানবে মনে হয় সেখানে দাওয়াত দেওয়া কি ফরজ? যেখানে দাওয়াত দিলে সে আল্লাহকে গালি দিবে সেখানে দাওয়াত দেওয়া কি হারাম? দরকার নেই, ওদের আপনি বেশি খারাপের মধ্যে ফেলেন না, বেশি খারাপের মধ্যে ওরা দাওয়াত দেওয়ার দরকার নেই। সব জায়গায় দিনের কথা শোনা যাবে না, অনেকখানে দিনের কথা শোনাইলে আলেম ওলামাকে গালি দিবে, আপনারাই তো খাইছেন মেয়ে সব, আপনারাই তো উন্নতির চাকাকে পিছন দিয়ে ঘুরাই দিচ্ছেন, এসব বলে গালি দিবে, সেখানে বলার দরকার নেই, চুপ থাকে। তো মশলা লাগবে না, তো মশলা বলার কথা আলেম লাগবে না, আলেম ছাড়া দিনের কাজ চলতে পারে? এই জন্য ওলামাদের সাথে জুড়ে কাজ করতে হবে। কাজে যে ভাইরা বের হয়ে গেছে এদেরকে বুঝায় হাতে পায়ে ধরে ওলামাদের সাথে জুড়তে চেষ্টা করেন। এরা মুখে বলে আমরা নিজামুদ্দিনের ইতাআত করি, নিজামুদ্দিন হলো হিন্দুস্থান, ইতাআত মানে অনুসরণ, আর তারা থাকে বাংলাদেশে, এখান থেকে নিজামুদ্দিনের ইতাআত সম্ভবপর কিভাবে? আর নিজামুদ্দিনের বিল্ডিং, বিল্ডিং কি মানা যায়? মানলে তারা মানে কারে? সাত সাপরে, ধরলাম সাত সাপরে মানে, এখানে থেকে সাত সাপকে কিভাবে মানে? থাকে বাংলাদেশে, একটা মানুষের প্রত্যেক দিন কোন জরুরত পেশ আসতে পারে, একটা মানুষের প্রত্যেক দিন দিনই বিষয় প্রয়োজন পড়ে, তো প্রত্যেক দিন সাত সাপকে মুক্তি? এক তো সে মুক্তি না, দুই নম্বর সে বাংলাদেশে থেকে সাত সাপকে জিজ্ঞেস করবে কিভাবে? কাজে আমরা দিল্লির ইতাহাত পড়ি, সাহসাবের ইতাহাত পড়ি, তা ভুয়া কথা, তা মিথ্যা কথা। এই মিথ্যা কথা থেকে তৌবা করে তারা ওলামাদের সাথে জুড়ে তবলিগের কাছে আগায় নিতে চেষ্টা করুক। আপনার তাদের জন্য দোয়া করেন, আপনার তাদেরকে বুঝাই আনতে চেষ্টা করেন এবং নিজেরা সময় দেন। আমি আগে বলছি যে ছয়টা জিনিস ফরজা আইন, সে ছয়টা মধ্যে তবলিগ বলি নাই, কাজে যারা এতদিন সময় দেন নাই এখন থেকে দেওয়ার নিয়ত করেন। এরকম ভাইরা হাত তোলেন তো, তারা এতদিন সময় দেন নাই এখন থেকে সময় দিবেন, হাত তোলেন। এতদিন সময় দেন নাই এখান থেকে চিল্লা দিবেন, তিন দিন দিবেন, তার হাত তোলেন, সবাই হাত তোলেন। আল্লাহ এই হাতগুলোকে কবুল করে দাও, এদেরকে দিনের জন্য সময় বের করার তৌফিক দান করো, এদের জন্য জান মালের কুরবানি করার তৌফিক দান করো, আমাদের সকলকে নেয়ামত দান করো। আমি আর কথা লম্বা করতে চাই না, আমার ধারণা আমি যতটুকু বলছি আপনার জিনিসটা বুঝতে পারছেন, ঠিক না? যে ভুলটা কোন জায়গায় এবং তারা ভুল কেন করতেছে, বেশি কুরবানি করার কারণে তারা ভুলের মধ্যে পড়ছে, অহংকার পায়দা হয়ে গেছে। কাজে এখন তাদেরকে বুঝাই আনতে হবে। আমরা কেউ গোমরা হয়ে যাক না চাই না, আমরা সবার জন্য জান্নাত চাই, সবার জন্য জান্নাত চাই, সবার পায়ে ধরতে রাজি আছি, অনুরোধ করতে রাজি আছি। তারা আমার ভাই, তারা হাজার লোকের দাওয়াত দিছে, অনেক কুরবানি করছে, এখন একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে। আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুক, তাদেরকে ওলামাদের নেতৃত্বে কাজ করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা হকপন্থী, হকপন্থী তারা বলে যে আমরা ওলামাদের সাথে আছি। হকপন্থীরা কি বলে? আমরা ওলামাদের সাথে আছি। আর যারা মূল ধারা থেকে আউট হয়ে গেছে তারা কিন্তু এটা বলে না, তারা বলে যে আমাদের সাথে ওলামা আছে। আমরা ওলামাদের সাথে আছি বলে না, আমাদের সাথে, মানে আমরা টাকা টুকি দিয়ে কিছু গৃহপালিত ওলামা আমাদের সাথে রাখছি, আমরা টাকা টুকি দিয়ে কিছু গৃহপালিত ওলামা মানুষদেরকে দেখানোর জন্য, ধোকা দেওয়ার জন্য আমাদের সাথে রাখছি। যেসব আলেমরা তাদের সাথে আছে খোঁজ নিয়ে দেখেন, একজনেরও লেনদেন ঠিক নেই, একজনেরও ঠিক নেই। দেখেন এই ধরনের আলেম যারা, তাদেরকে কিন্তু টাকা পয়সা দিয়ে ওরা নিজের সাথে রাখছে। এই জন্য বলে যে আমাদের সাথে কি আছে? ওলামা আছে। এবং তারা খুব বেশি মিথ্যা কথা বলে, ওদের দ্বিতীয় আলামত হল মিথ্যা কথা বলা, অবাস্তব কথা বলা। আমার কথাকে খুব কাটছাট করে, আমার পুরো কথাটা কিন্তু ইউটিউবে দেয় না, আমার কথাকে কাটছাট করে এমন এক লাইন দেয় যেটা শুনে মানুষ আফসোস করে, যে মুক্তি সাহেবরে এত ভালো জানতাম উনি এই কথাটা কেমনে কইল। এই জন্য আমার কোন কথা শুনে বিভ্রান্ত হবেন না, আমার কথা শুনলেন এক ঘন্টা ধরে, শুনলেন না কথন বয়ান হয়েছে, দেড় ঘন্টা বয়ান হয়েছে, আমার কথা শুনলেন না। এখন এর বিরুদ্ধে যদি আমার নামে কেউ কিছু বলে আপনারা বিশ্বাস করবেন? বলে ওনার বয়ান আমরা শুনছি, তোমরা ওনার কথা কাটছাট করে বললে আমরা বিশ্বাস করব না। এটা তোরা শয়তানি করছো, তোরা শয়তানি করছো, ওনার কথা কাটছাট করছো, কাটছাট করে তোমাদের মতলব মতো এক লাইন প্রচার করতেছো। তারা আমার কথা খুব প্রচার করে, আমার কথা এত প্রচার করো তা আমি যে এত জোর করতেছি এটা শোনো না কেন, এখানে আসো না কেন, আমার কথা তোমরা যখন এত প্রচার করতেছো, তোমরা আমার খুব ভক্ত, ভক্ত যখন তা আমার মজলিসে আসো না কেন, তুকাবাজি করো কেন। তো তাদের দুই নম্বর আলামত হলো মিথ্যা কথা বলা, তাদের তিন নম্বর আলামত ওলামাদের গিবত গায়, ওলামাদের খুব তেল হয়ে গেছে, ওলামারা মাদ্রাসা চালায় তালাক, তারা তবলিগের নাক গালাইতে আসছে কেন? এবং ওলামাদের ফতোয়াকে তারা বলে এগুলো কিসের ফতোয়া, এগুলো হলো ঠাকুর মায়ের ঝুলির গল্প, ঠাকুর মায়ের ঝুলির গল্প, এই কথা বলে ওলামাদের গিবাদ খায়। ওলামারা সাহসের বিরুদ্ধে কথা বলে, আরে ওলামারা যারা বলে এটা তো দিনই দায়িত্ব হিসেবে বলে, দিন রক্ষা করার জন্য, মুসলমানদের ইমান রক্ষা করার জন্য বলে, তোমরা যে ওলামাদের বিরুদ্ধে বলতেছ তোমরা কি জন্য বলো? ওলামার তো কোরআন হাদিসের কারণে বলতেছে, কোরআন হাদিস তাদেরকে দায়িত্ব দিছে, আমি আয়াত পেশ করছি, হাদিস পেশ করছি, আয়াত ওলামাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, নবীদের হাদিসেও দায়িত্ব দেওয়া হয়েছে, দায়িত্ব পালনের কারণে সাত সাহেবের বিরুদ্ধে বলে। আর কোন আলেম যদি গুমরা হয় এরাও বলবে, যে কেউ গুমরা হোক আলেমরা তার বিরুদ্ধে বলবে, তাদের দায়িত্ব। তোমরা কি হিসেবে বলো, তোমরা যে আলেমদের বিরুদ্ধে মুখ খুলতেছ, মাওলানা মুফতি রশিদ আহমদ গঙ্গোহী, যিনি হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহর পীর, ইলিয়াস রহমাতুল্লাহর পীর, তিনি লিখছেন যে ব্যক্তি আলেমের বিরুদ্ধে কথা বলে তাকে কবরে রাখার পরে তার চেহারা কিবলার দিক থাকবে না, ঘুরাই দেওয়া হবে। যে ব্যক্তি আলেমের, এখানে আলেমরা কার কার নায়েব, নবীজির নায়েব, কার ওয়ারিস, তাদের বিরুদ্ধে সমালোচনা করলে এটা পড়ে কার কার উপরে, নবীজির উপরে। আলেমদের সমালোচনা করলে কার উপর পড়ে, নবীজির উপর যে পড়ে, পড়লে সে ইমান নিয়ে মরতে পারে না, যে কারণে তার চেহারা কিবলা থেকে আর একদিক ঘুরাই দেওয়া হয়। তারা খুব ভয়াবহ কাজ করতেছে। আমি আপাতত কটা আলামত করলাম, কটা আলামত করলাম, তিনটা আলামত করলাম, যে আমাদের সাথেও আলেম আছে, গিরিও পালেতে আলেম, আর তারা খুব মিথ্যা কথা বলে, আর তাহলে ওলামাদের গীবত বলে। তো ওলামারা বলে আমরা বলতে পারবো না, আর ওলামারা বলতেছে দিনের দায়িত্ব হিসেবে, তুমি কোন দায়িত্ব হিসেবে করে দিচ্ছ, বেকুব বুঝে না। আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুক, সবাইকে সহি কথা বুঝবার তৌফিক দান করুক। ওয়াখিরু দাওয়ানা আনিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب এ আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও, এ আল্লাহ আমাদের আব্বা আম্মা সমস্ত মুরব্বিয়ানে কেরামকে মাফ করে দাও, এ আল্লাহ যারা চলে গেছেন তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দাও, আল্লাহ আমরা যারা হায়াতে আছি আমাদেরকে হেদায়াতের উপরে কায়েম থাকার তৌফিক দান করো, তোমার হাবিবের সুন্নতের উপরে কায়েম থাকার তৌফিক দান করো। ইয়া রাব্বাল আলামিন, আমাদের সকলের নেক মকসুদগুলো পূরণ করে দাও, আমাদের যার যে পেরেশানি আছে সব পেরেশানিকে দূর করে দাও, রোগ ব্যাধি বালা মুসিবত সব দূর করে দাও, আল্লাহ আমাদের সন্তানদেরকে বাধ্যগত বানায় দাও, আল্লাহ মসজিদের মোতাবেক সব দোয়া চেয়েছেন তার সমস্ত নেক মকসুদ পুরা করে দাও, তার কোনো পেরেশানি থাকলে আল্লাহ তুমি দূর করে দাও, আল্লাহ মসজিদকে হেদায়তের মার্কাজ বানায় দাও, আল্লাহ মসজিদকে হেদায়ত মার্কাজ বানায় দাও, তমাম গুমরাহি দূর করে দাও, কোন গুমরাহি যেন এখানে না থেকে আল্লাহ গুমরাহিকে দূর করে দাও, হেদায়তের মার্কাজ বানায় দাও। ইয়া রাব্বাল আলামিন, আমাদের সবাইকে দ্বীনের জন্য সময় বের করার তৌফিক দান করো, ওলামাদের সাথে মহাব্বত রাখার তৌফিক দান করো, ওলামাদের সাথে জুড়ে থেকে দাওয়াতের কাজ করার তৌফিক দান করো। ইয়া রাব্বাল আলামিন, সাহেব সাহেবকে গলত কথা থেকে রুজু করার তৌফিক দান করো, ইয়া আল্লাহ কিছু কুরআন সাথী উল্টার দিক চলে গেছে তাদেরকে ফিরে আসার তৌফিক দান করো, আল্লাহ তাদের তুমি হেদায়ত দান করো, আল্লাহ হেদায়ত তোমার হাতে, আমরা সবাই সুপারিশ করতেছি আল্লাহ তাদেরকে হেদায়ত দান করো, তাদেরকে ওলামাদের সাথে জুড়ে আল্লাহ তবলিগের কাজ করার তৌফিক দান করো, আল্লাহ তাদের এক গুইমে থেকে তওবা করার তৌফিক দান করো, ওলামাদের গিবাত গাওয়া থেকে ফিরে আস আসার তৌফিক দান করো ইয়া রাব্বুল আলামিন, ইয়া রাব্বুল আলামিন। বাংলাদেশকে খায়র বরকতের দেশ বানায় দাও, তমাম হানানি বন্ধ করে দাও। আল্লাহ এমন সরকার তুমি আনো যে কোরআন সুন্নার পক্ষে থাকবে, কোরআন সুন্নার বিরুদ্ধে যাবে না, এমন ব্যক্তিকে তুমি ক্ষমতায় নিয়ে আসো ইয়া রাব্বুল আলামিন, ইয়া রাহমান রাহিমিন। যত গুমরা ফেরকা আছে, তমাম গুমরা ফেরকা থেকে, বাতিল ফেরকা থেকে আমাদের ইমান আমলকে হেফাজত করার তৌফিক দান করো, আমাদের ইমান আমলকে হেফাজত করার তৌফিক দান করো ইয়া রাব্বুল আলামিন। যখন আমাদের তোমার কাছে যাওয়ার সময় হবে, আল্লাহ জানি না তুমি কখন কাকে ডাক দিবে, আল্লাহ যখনই ডাক দাও, যাকে যখনই ডাক দাও, আল্লাহ আমরা যেন কালেমার সাথে ইমানের সাথে তোমার দরবারে যাইতে পারি, আমাদেরকে সে তৌফিক দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমিন। একটা এলান শোনেন, একটা এলান। আমার ডান হাতের এই বৃদ্ধাঙ্গুলে অপারেশন হয়েছে, টিউমার হয়েছিল, এটা অপারেশন হয়েছে, শুনছেন আমার কথা? এই জন্য বললাম যে কেউ মুসাফা করার চেষ্টা করবেন না, এই অপারেশনের জায়গা এখনো ঠিক হয় নাই, এই জন্য আমার সাথে কেউ মুসাফা করার চেষ্টা করবেন না, শুধু আপনারা আমার জন্য দোয়া করেন, আমি আপনার জন্য দোয়া করি, এবং দোয়া করেন আল্লাহ আমাকে তাড়াতাড়ি সুস্থ করে দেন।
আমরা আছেন।